This track was downloaded from fusionbd.com.
যে এরই মধ্যে হট সিট অলঙ্কৃত করেছে এবং প্রথমেই তাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের লাভ গুরু স্টুডিওতে।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম। ঠিক এইরকম ভরাট কণ্ঠে আপনি আপনার পরিচয়টা কাইন্ডলি লিখে দেন।
আমি মোহাম্মদ খোকন শেখ, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি, ফ্যাসিলিটি সুপারভাইজার হিসেবে বর্তমানে আছি।
আচ্ছা, আপনি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছেন ফ্যাসিলিটি সুপারভাইজার, আপনার নাম হচ্ছে খোকন, খোকন
শেখ,
খোকন শেখ। মানে এমন তো না আমি খোকন বলাতে আপনি জোর দিয়ে কিন্তু বললেন যে খোকন শেখ, যে শহীদ বংশে পোলা শহীদ নামটা না বললে কিন্তু আমি ভাই মাইন্ড করবো, এরকম তো না। কারণ আমি সময় যতক্ষণ থাকব তখন হয়তো খোকন বলেই আমরা আপনাকে ডাকবো।
সমস্যা নেই, খোকন বলে আমাকে বলেন।
আচ্ছা, তা আমরা শুনবো আপনার জীবনের কথা, যে কথাগুলো আপনার শেয়ার করার জন্য এখানে আসা। কেমন কেমন অনুভূত হচ্ছে আমাদের এই স্টুডিওতে এসে?
আসলে গুরু আমি খুব নার্ভাস করতেছি এখন।
নার্ভাস? আমি তো নার্ভাস আপনাকে পেয়ে,
কারণ কখনই গুরু এরকম প্রোগ্রামে আসবো কখনো ভাবিনি গুরু। আসলে সবই আল্লাহর ইচ্ছা, জানি না আসলে চলে আসছি, যাই হোক, যে কারণে এখানে আসা আমার, যার কারণে সবচেয়ে পৃথিবীতে যাকে আমি বেশি ভালোবাসি গুরু, তার সাথে আপনি একটু আমি তার সাথে পরিচয় করে দিই।
আপনার সাথে পরিচিত অবশ্যই হব এবং আপনার ভালোবাসার মানুষটির সাথেও আমরা পরিচিত হব। তার আগে আপনাকে বলে রাখি, এই প্ল্যাটফর্মটাই হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে অনন্য সাধারণ মানুষ সবার জন্যই কিন্তু উন্মুক্ত। যে কারণে কিছুক্ষণ আগে এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের সবচাইতে মানে কি বলবো অদ্ভুত একটি দিক। কিছুক্ষণ আগে যেমন কথা বললেন একজন বর্ণাঢ্য ক্যারিয়ার সমৃদ্ধ একজন মানুষ যিনি ইউনাইটেড স্টেটস এর সিটিজেন টমাস কথা বললেন এতক্ষণ আমাদের সাথে, এবং যিনি কথার মধ্য দিয়ে বলার চেষ্টা করেছিলেন যে 59 বছর বয়সে এসে যখন তিনি প্রথম বিয়ে প্রেম এবং তারপরে বিয়ে করা, যখন তার বয়স হচ্ছে 20 বছর এবং তার ওয়াইফের বয়স ছিল 17 বছর, তখন থেকে শুরু করে আজকের তারিখে এসে তার কাছে মনে হচ্ছে যে সেই দিনকার চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসেন তার সেই লাভলি ওয়াইফকে, এবং তিনি এখন আরো অনেক বেশি মিস করেন যখন তার কাছ থেকে নিজে একটু দূরে থাকেন। তাই আমি এই কথাটাই এই মেসেজটি দেওয়ার জন্যই আসলে ওনার সাথে কথা বলা, যে স্থান কাল পাত্র নির্বিশেষে আমরা যে যেখানেই থাকি না কেন, যে রিজনেই আমরা থাকি না কেন, যেখানকারই মানুষ আমরা হই না কেন, ভালোবাসার যে জাদু স্পর্শ সবাইকেই কিন্তু স্পর্শ করে যায়। ঠিক সেই রকমভাবে স্পর্শ করেছেন আপনাকে, আপনার জীবনটাকে, সেই জীবন যে মানুষটি স্পর্শ করেছে তার সম্বন্ধে কাইন্ডলি একটু বলুন।
পৃথিবীতে সবচেয়ে যাকে আমি ভালোবাসি তার নাম মার্জিয়া গুরু, সে কোনাবাড়ি মুচাকে থাকে, সে কোনাবাড়ি আরিফ কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে কমার্স বিভাগে লেখাপড়া করতেছে। গুরু আমি ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে মানুষ হই, খুব ছোট্ট একটা ফ্যামিলিতে, আমার আসলে চাওয়ার কিছুই ছিল না ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে খেলাধুলা ঘোরাফেরা এই নিয়ে আমার জীবনটা কেটেছে। আমি যখন গ্রামের বাড়িতে থাকি গুরু, তখন আমি খুব রাজক ছিলাম গুরু। আসলে এই অনুষ্ঠান তো সবাই শুনতেছে এখন, আসলে আমার বন্ধু বান্ধব ভাই বোনেরা যারাই শুনতেছে সবাই, আসলে সবাই জানবে আসলে ছেলেটা কিরকম ছিল, সত্য বলল না মিথ্যা বলল। আমি খুবই লাজক ছিলাম আসলে, আমি তখন মেয়েদের পাশে হাঁটতাম না, হাঁটতে গেলে আমার গুরু খুব ভয় লাগতো।
কি হতো, খেয়ে ফেলবে এরকম কিছু নাকি?
না গুরু, আমার আসলে খুব ভয় লাগতো যে আসলে আমাকে কি প্রশ্ন করবে, আমি কি আনসার করব। আসলে আমি কথা বলতে পারতাম, মেয়েরা আমার কথা বললে একটা দুটো কথা বললে পরে আমি কিছুই খুঁজে পেতাম না আসলে। সেটাই মার্জিয়া জানতো আসলে, মার্জিয়া সেটা নিয়ে আমাকে অনেক কথা বলেছে, সেটা স্টেপ বাই স্টেপ বলবো আসলে সামনে। তখন গ্রামেতে শেষ করে লেখাপড়া করে আমি 99 ঢাকা চলে আসি, এসে কর্মজীবনে ব্যস্ত থাকি। তো মার্জিয়া আমার আসলে মার্জিয়ার সাথে একটু পরিচয় করে দিই, মার্জিয়া আমার রিলেটিভের ভিতরে, আমার খালাতো বোনের সম্পর্কে। তো খালাতো বোন হলেও তো আমার সাথে কখনো যোগাযোগ ছিল না, তেরকম যোগাযোগ আমার যোগাযোগ হয় 2008 সালে। 2008 সালে যোগাযোগ আমাদের অফিসিয়াল একটা পিকনিক ছিল কোনাবাড়ি আনসার একাডেমিতে, মৌচাক, সরি মৌচাক না, এটা ইসে ওই আনসার একাডেমি সখীপুরে, সখীপুরে পয়লা জানুয়ারিতে। তো এই পিকনিক স্পটে যাওয়ার পরে, পিকনিক স্পটে আমি একটা খুব একটা ডস খাই গুরু।
ডস কি ধরনের ডস বলেন?
ডসটা গুরু আসলে আমাদের একটা প্রত্যেক বছরে আমাদের একটা রেফেল ড্র হয় পিকনিক স্পটে,
রেফেল ড্র।
তো রেফেল ড্র তে আমি একটা ভুল কল শুনছি, যে আসলে আমার নাম্বারটা ছিল 8-1-9 আর কল করছিল গে 4-1-9
আপনি ইয়েস বলে আওয়াজ দিয়েছেন।
আমি ইয়েস বলে গুরু আমি খুব জোর মারছি গুরু, আসলে প্রথম পুরস্কার গুরু, আসলে এটা বলতে পারবো না ওই মুহূর্তটা, সবাই তাকাই আছে আমার দিকে, যে স্টেজ থেকে অনেক দূরে মানুষ দাঁড়িয়েছিল, তখন রেফেলটোটা করছিল আমাদের কোম্পানির এমডি সাহেব, তখন আমি দূরে ওখানে যাই, যাওয়ার পরে এখন এমডি সাহেব আমার টোকেন দেখে বলতেছে খোকন এটা তো 4-8-1-9 আমি গুরু এত লজ্জা পেলাম, আমি তো এমএ লাজুক, এখন আমি কি করব গুরু, আমি তখন আমার আমি এখন আর সামনে যেতে পারতেছি না, আমাকে এমডি স্যার একটু হাসতে হাসতে বললো খোকন দেখো আবার ঘুরে পড়ে যাবে না, তখন সবাই আর হাসতেছিল, তখন আমি খুব লজ্জা পেলাম, তখন স্টেজ অনেকক্ষণ দাঁড়াইলাম, তখন ভাবতেছি কি করব কি করব, মানে ভেবে পাচ্ছি না।
খোকন একটা কথা বলেন তো, আপনি কখনো কি এই ধরনের কোন স্টেজে দাঁড়িয়ে কথা বলা বা বহু মানুষের সামনে কথা এই কাজগুলো করেছেন কখনো?
গুরু আমার লাইফে আমি দুটা মানুষের সামনে কখনো দাঁড়িয়ে কথা বলিনি,
মানে একটার অধিক মানুষের সাথে আপনি দাঁড়িয়ে কথা
দাঁড়িয়ে কথা মানে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের সাথে বসে মজা করে
একটার বেশি
এরকম প্রোগ্রাম গুরু মানে এরকম একটা বড় প্ল্যাটফর্ম হয়তো বা কোন একটা অনুষ্ঠান এরকম কথা আমি বলিনি।
কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার মধ্যে যে নার্ভাসনেসটা থাকার কথা এতগুলো মানুষের সামনে কথা বলার জন্য, সেই নার্ভাসনেসটা কিন্তু নাই এবং এর মধ্যে আপনি কাটিয়ে উঠেছেন। গুরু আপনি কথা বলুন।
গুরু আমি আসলে ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে গুরু, আসলে ভালোবাসাই সব, ভালোবাসা মানুষের লজ্জা সরম যেটাই বলেন গুরু সব সব সাহস সব একসাথে চলে আসে গুরু, আসলে এটা মার্জিয়া জানে, মার্জিয়া রাম্মু জানে, ওর ফ্যামিলি সব জানে গুরু।
চলে যায় পিকনিকে রেফেলডোর পরে,
রেফেলডোর তারপর কি করবো ভেবে না পেয়ে আমি কি করবো ভাবতে ভাবতে তখন লজ্জা আমি আর সামনে যেতে পারলাম না গুরু, তখন ওই মুহূর্তে আমার মামাতো বোন রাবিয়া করে নাম ওকে আমি ফোন দিলাম, যে আমার মামা তো বোন এখন বাড়ি করছে ওই মার্জিয়াদের বাড়ির পাশে বাড়ি, আমি তখন ওকে ফোন করলাম যে রাবিয়া আমি তো ইশা কোনা বাড়ি ইশা আছি আনসার একাডেমিতে, তোদের বাসাটা কোথায়, এখন তো আমাকে অনেক বলতে আসতে আসতে কিন্তু তখন তো সময়ের অভাবে যেতে পারিনি, এখন আমি কি করব, তোদের এখানে যাওয়া যাবে কিনা, আমি এরকম একটা দশ খাইছি এত লজ্জা আমি সামনে যাইতে পারতাম, এখন কি করব যাওয়া যাবে, ওই তখন গ্রামের বাড়িতে ছিল, আমি তো নাই ভাই তো কি করে যাবেন, তো একটা কাজ করেন মার্জিয়ার নাম্বারটা নেন, মার্জিয়ার সাথে যোগাযোগ করে আপনি ওখানে যেতে পারবেন যান। আমি বললাম তো মার্জিকে তুই বলে দে, আমি তো কখনো কথা বলি না, ওকে দেখি নাই, ওদেরকে বাড়িতে যাই না কখনো, কি করে যাবো, তুই ফোন করে বলে দে, আর মার্জিয়ার নাম্বারটা আমাকে দিল, ওখান থেকে আমি মার্জিকে ফোন দিলাম, মার্জি আমাকে বললো যে হ্যাঁ, মার্জিকে আবার বলে দিছে রাবিয়া যে তখন জুলহাস ভাই হবে, আমার আর একটা নাম আছে জুলহাস,
আমরা খোকন নামে জানি না হলে কনফিউজ হয়ে যাবো। আচ্ছা খোকন
গুরু, হ্যাঁ তখন আমি বললো যে ভাই আসতেছে তোকে তুই ফোন দিবে, তোকে ফোন দিলে ভাইয়াকে তুই লাগাই নিস,
এবং এই কাজগুলো করছেন আপনি সেই ডস থেকে বাঁচার জন্য,
ডস থেকে হ্যাঁ লজ্জা থেকে,
বড় রকমের একটা ডস খাইছেন সেইখান থেকে বাঁচার জন্য, রাবিয়ার ওখানে যাইতে চাচ্ছিলেন, রাবিয়া নাই তাই আপনার খালাতো বোন মার্জিয়ার ওখানে যাচ্ছে,
তারপর পাশাপাশি বাড়ি গুরু ওদের বাড়ি পাশাপাশি, তখন ওখানে যাওয়ার পরে গুরু ও মার্জিয়া রিস্কা আমি মৌচাক ওখান থেকে মৌচাক নামি, নামার পরে রিস্কায় উঠি, রিস্কায় ওঠার পরে ওর ফোনে কথা হয় মার্জিয়ার সাথে, তখন মার্জিয়ার বাড়ির নিকটে যাই, নিকটে যাওয়ার পরে মার্জি আমাকে আগায় নিয়ে আসে, একটা দোকান ছিল দোকানের পাশে আমি নামি, কিছু বেশি দূর না মেন রাস্তা থেকে অল্প একটু ভিতরে, নামার পরে দেখি মার্জি আর মার্জির একটা মামাতো বোন ছোট নাম হল সামিরা, ওরা দুজন আসছে, আসার পরে গুরু তখন মার্জি আর মাথার চুলগুলো এলোমেলো ছাড়া ছিল, ওকে দেখে গুরু আমার ভালো লেগে যায়, আসলে ভালো লাগা এরকমই একটা জিনিস, কাকে কখন ভালো লাগবে কেউ বলতে পারে না, এটা শুধু মনে জানে কখন কাকে ভালো লাগবে, তখন প্রথম দেখাতে কেমন ভালো লেগে যায়, তার সে ভালো লাগা থেকে ভালোবাসা হবে সেটা আসলে ভাবতে পারিনি গুরু, যাই হোক তারপর মার্জিয়া আমাকে নিয়ে গেল ওদের বাড়িতে, আমাকে হেসে বলল ভাইয়া কেমন আছেন, তখন গুরু আমি বললাম ভালো আছে, তোমরা কেমন আছো, হ্যাঁ ভালো, তারপর ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরে খালাম্মাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, খালাম্মা বলো এই প্রথম, খালাম্মাকে দেখছি অনেক আগে, অনেক আগে দেখা হয়েছে ছোটবেলা আর দেখা হয়নি, তারপর কথাবার্তা বলে আমি রাত্রে আবার চলে আসি গুরু ওখান থেকে, রাত্রে ঢাকা চলে আসি আমি, তারপর এখন ওকে আমি কি করে বলবো যে আমি ভালোবাসি, এই কথাগুলো আমি কার মাধ্যমে বলবো, কারণ আমি তো গুরু খুব লাজুক ছিলাম, কি করে বলবো, মানে আমি
এমনি লাজুক থাকলেও আপনার ব্রেন তো দেখি অনেক বেশি ফাস্ট যাচ্ছে, আপনি দেখার পরপরই প্রেমে পড়েছেন, ব্যাপারটা এরকম কি
না, প্রেমে না গুরু ভালো লেগেছে আমার, আসলে প্রেমে পড়িনি প্রথম গুরু কিন্তু ভালো লেগেছে, ভালো লাগা থেকে যে ভালোবাসা হয়ে যাবে গুরু আসলে এটাও আমি ভাবিনি, আস্তে আস্তে
ঘটনাগুলো খুব তাড়াতাড়ি ঘটছে মনে হচ্ছে, ভালো লাগা ভালোবাসা ফাস্টার যাচ্ছে ব্যাপারটা,
হ্যাঁ গুরু আসলে কি বলবো আসলে ভালো লাগছে, তারপর গুরু খুব মানে আমি এতটা মিস করতেছি কিন্তু ওকে যে বলবো সেটা বলতে পারতেছি না, আর আমি যে ফোন করে বলবো যে তোমাকে আমার ভালো লাগে সেটা আমি বলতে পারতেছি না। এখন এরকম একটা মানে খুব একটা ই সময় যাচ্ছে আমার, মানে অস্থির সময় আমার মনের ভিতরে, এত অস্থির গুরু আমি কি বলবো। মানে যাই হোক, তারপরে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে করার জন্য মোটামুটি বলতেছে বিয়ে করো, বয়স হয়ে গেছে, বয়স তো কম হয় না গুরু, মোটামুটি ভালো হয়েছে,
আমি যে খুব লাজুক।
তারপরে যাই হোক, কথা কখনো আমি এই বিয়ের সম্বন্ধে বাড়িতে আমি কখনো কথা বলতাম না, আমাকেও বলতো না এরকম ভাবে। তারপরে আমার আম্মা আব্বা অসুস্থ, হার্টের প্রবলেম ছিল, এখনো আছে গুরু। তাই সবাই বাড়ি থেকে বলতো যে বিয়ে কর, বিয়ে কর। যাই হোক, একটা মেয়ে দেখলো আমার মামাতো বোনি, ওর মামার রিলেটিভের ভিতরে, আমার মামাতো বোনের মামা, ওর মামার মানে মামাতো বোনের মামার রিলেটিভের ভিতরে আর কি। মেয়েটা দেখার পরে, মেয়েটা দেখছে, দেখার পরে মেয়ের সম্বন্ধে কথা বলতে গিয়ে একদিন ফোনে ঢাকা থেকে আমি ফোন করেছিলাম রাবিয়াকে, যে রাবিয়া বললাম মেয়ে দেখছি কিরকম, আমার জিজ্ঞেস করলো কিরকম, ভালো মেয়ে? আমি বললাম যে ভালোই, ভালো লাগছে। যাই হোক, তারপরে ওকে আমি কথার মধ্যে আমি পুশ করে দিলাম যে রাবিয়া মার্জিয়া কিরকম রে,
মার্জিয়া কথার মাঝে জিজ্ঞেস করলেন যে মার্জিয়া কেমন,
মার্জিয়া কেমন?
আচ্ছা আচ্ছা।
তখন ওই হঠাৎ খুব আমার মামাতো বোনটা খুব ওই চালাক আবার, তখন ওই বললো যে মার্জিয়া কেন, মার্জিয়ার কথা জিজ্ঞেস করলেন কেন, কেন? আমি না এভাবে জিজ্ঞেস করলাম আসলে কিরকম মেয়ে রে, না অবশ্যই এটার মধ্যে ওই কোন কারণ আছে, কারণ বলতে আপনি এত কাল জিজ্ঞেস করলেন না, হঠাৎ করে জিজ্ঞেস করতেছেন মার্জিয়া কিরকম।
কিন্তু খোকন আপনি তো অনেক লাজুক, হঠাৎ প্রশ্ন করে
উপায় ছিল না গুরু। আসলে আমার মন তো তাল গুরু, কতক্ষণে কখনো আগে আমি বলবো তোমাকে আমি ভালোবাসি, আসলে এই কথা আমি বলতে কাউকে তো বলিনি গুরু, আর সেই জন্য সাহস পাচ্ছিলাম।
গুরু 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 আজকের একটা ডায়লগ হতে পারে, যে আমাদের গত ডায়লগটা কিন্তু এখনো পূরণ হয়নি, যে কথা না বলে তো থাকতে পারি
না।
আজকে মেঘলা আবিষ্কার করেছে যে আমি যে খুব লাজুক,
আমি যে খুব লাজুক।
আচ্ছা ঠিক আছে, তারপর শুনি
আমি, তারপর কি বলবো গুরু। তারপরে বলার পরে ওই খুব আমার মামা তুমিটা খুব চালাক, তখন ওই আমার কাছ থেকে কথাটা বাইরে করলাম, কেন ভালো লাগে নাকি? আমি ভালো তো লাগে কিন্তু বলবো কি, বলতে তো পারি না। ঠিক আছে তাহলে আমি দেখি। আমি বললাম তুই দেখ না বোন, তুই বলে দেখ যে আমার কথা বল কি বলে। তারপর আমার কথা ওদেরকে বলছে মার্জিয়াকে। তবে গুরু আসলে প্ল্যাটফর্মে মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো বুকে হাত দিয়ে বলতে পারি, আমি সব সত্যি বলবো, কারণ এই প্ল্যাটফর্মে যাই না কে কি বলে, কিন্তু আমি এটা সত্যি যা হয়েছে আমি সত্যি কথাই বলবো। তারপর ওরা এরকম অ্যান্সার করেন অবশ্য, তবে ওরা খুব অ্যাগ্রি ছিল, ওদের যে কথাবার্তা স্টাইল, তারপর মার্জিয়া, তারপর আমার সাথে যে কথা বলছে, তারপর রাবিয়া যখন ওদের বাড়িতে গেল ওখানে বাড়ি করার জন্য, ওদের জায়গা কিনছিল তখন বাড়ি করবে, তখন ওই মুহূর্তে রাবিয়ার ফোন দা আমাকে ফোন দিত, বিকেলবেলা যখন গদারি মনে ঘুরতে যেত তখন আমাকে ফোন দিত, তখন কথা বলতাম। কিন্তু আমি গুরু সাহস পাইনি যে আমি মার্জিয়াকে ফোন দিয়ে এই কথা বলবো, মানে এরকম ভাবে এরকম সাহসটা আমার ছিল না তখন, কারণ লজ্জা পেতাম গুরু, আসলে বললে কি বলবে না কি ভাববে, এরকম একটা খুব আনিজি ফিল করতাম যে আসলে কি বলবে না, বললে আবার কি মানাই করবো।
শেষ পর্যন্ত রেজাল্টটা কি আসলো?
তারপরে গুরু মামাতো বোন যখন ফোনটা দিতাম, ও বলতো যে এই নে, এই ল্যাঙ্গুয়েজে বলতো যে এই নে তোর ডার্লিং এর সাথে কথা বল, আরে খুব হাসতো গুরু। হাসতে হাসতে তখন ওকে বলতাম যে হ্যালো, ও বলতো হেলছি, হ্যালো হেলছি। আমি বলতাম হ্যালো, কয় ভাই আমি তো মাটির লোক মিশে গেছি, এরকম আমার যোগ করতো। আসলে যাই করুন কথা বলতো, তখন আবার ইতিহাস গুরু, তখন আমি কথা বলতে পারতাম না, আমি দুই চারটে কথা বলার পর আমার কথা, আমার ভান্ডার শেষ, কথার ভান্ডার, আর আমি কিছুই বলতে পারতাম না। আর ওই ওর কথা বক বক করে বলতো সারাদিন কি করলো, কলেজে কি করলো, কোন ছেলে কি করলো, কোন মেয়ে করলো, ওই বলতো কথা, সব কথাই বলতো, আমি তখনও কথা বলতে পারতাম না, কারণ বলতে গেলে আমার খুব লজ্জা পেতাম, কথা কি বলবো গুরু। আমি আগেই বলে গেছি যে আমি মেয়েদের সামনে কথা বলে আমি ওরকম আমি কখনো অভিজ্ঞতা আমার ছিল না, এই জন্য আমি কথা বলতে পারতাম না, মেয়েদের কথা বলে আমি পেঁচা যেতাম গুরু, যে একটার মধ্যে আটটা মানে অ্যান্সারই করতে পারতাম না কোনো কথার। তাই এভাবে চলতে থাকলো অনেকদিন, এভাবে চললো, তারপর কথাও বলি আস্তে আস্তে, কম হইতো কথা গুরু আসলে, কিন্তু মামাতো বোনটা যখন থাকতো তখন কথা হতো, তারপর এভাবে আমি ফোন দিতাম কথা বলতাম। তবে ভালোবাসার কথা গুরু এখন আমি বলতে পারিনি, তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা ওই মুহূর্তে মানে এভাবে চলতেছিল কথা, এভাবে ভালো লাগে, কিন্তু ওই মামাতো বোন দুষ্টামি করতো, আগে তো মামাতো বোন বলছে যে ওই খুকুন ওকে পছন্দ করে,
কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসার সংক্রান্ত কথা ওইভাবে আসেনি, এমনি অন্যান্য আলোচনা বেশি হতো।
হ্যাঁ অন্যান্য আলোচনা বেশি হতো গুরু।
তারপর
এরকম ভাবে চললো, তারপরে এখন আমি নিজে কথা বলতে না পারি এখন কি করবো, আমি ভেবে না পাই আমি বললাম যে আমার কথাগুলো, আমার এক বন্ধু ছিল তখন, সে সৌদিতে থাকত, তখন ওকে নাম্বারটা দিই আমি। ওকে নাম্বারটা দেওয়ার পর ওকে বলে যে দোস্ত এরকম আমি তো একজন প্রেমে পড়ে গেছি রে দোস্ত, এখন কি করবো, আমার ওকে সাথে বাঁচবো না, এখন আমি তো কথা বলতে পারি না, এখন আমি কি করবো। তখন আমার কি বলিস তুই কথা বলতে পারিস না, কথা হলো মেয়েদের, আমি তুই একটু বুঝাস না ওকে যে আসলে খুকুন এরকমই খুব লাজুক, ওই ছোটবেলা থেকে এরকম ওই মেয়েদের সাথে এরকম কথা বলে না, তুই একটু বুঝা ওকে, বুঝালে হয়তো ওই জিনিসটা বুঝবে। তখন ওকে নাম্বারটা দিলাম গুরু, ওই কথা বললো। তো এরকম আমাদের সাথে কথা চলতেই থাকলো চলতেই থাকলো। তখন ওকে আমি বলেই ফেললাম যে মার্জিয়া তোমাকে স্যার আমি বাঁচবো না, মার্জিয়া তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালো লাগে, এরকম কথা আমি বলতে থাকতাম। তখন ওই আমাকে আনসার করতো। আস্তে আস্তে যখন কথা বলতাম এই পর্যায়ে গেলাম, তখন বলতো যে ভাইয়া আমি তো বিয়ে করবো না, এখন আমি লেখাপড়া করবো, এরকম ভাই বলতো। আমি তো লেখাপড়া করো তুমি, আমি তো তোমাকে নিষেধ করি না লেখাপড়া করতে, লেখাপড়া করো। তো লেখাপড়ার কথা বলতাম, বলার পরে
আমি এই জায়গাতে একটু ইন্টারাপ্ট করি, এবং আপনার আমার মনে হয় পানি খাওয়া খুব জরুরি, পানি খেয়ে নেন, আপনি প্রচন্ড নার্ভাস যেটা আপনি বলছিলেন, এবং একটু পানি খাওয়ার প্রয়োজন আছে। একটা জিনিস আমার সাথে কে কে একমত হবে জানি না, টুটুল আমি বলছি, আমার মনে হয় এখন যারা অনুষ্ঠানটি শুনছেন তাদের হয়তো 80% মানুষ হয়তো ভাবছেন যে গেস্ট সিলেকশনের সময় খুব স্মার্ট, কথা খুব ভালোভাবে বলতে পারে, কথার উচ্চারণ ভঙ্গি খুবই সুন্দর, এবং কথা সাজিয়ে গুছিয়ে বলে, এমন ধরনের গেস্ট আমরা যেন সিলেকশন করি। কিন্তু আমরা মুখে বলবো একটা কথা যে এই প্ল্যাটফর্মটা সবার জন্য উন্মুক্ত, আবার কার্যক্ষেত্রে শুধু যাদেরকে আমরা কথা ভালো বলতে পারে, যারা বেশি মাত্রায় চৌকস কথা বলার ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তাদেরকে সুযোগ করে দেব, সেটা কিন্তু অন্যায়। যে কারণে আমরা আগেও জানি যে খোকন অনেক বেশি লাজুক, খোকন অনেক বেশি অন্তর্মুখী, খোকন অনেক বেশি নার্ভাস, তারপরও খোকনকে আমরা সিলেক্ট করেছি, যে এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু পৃথিবীতে, আমাদের দেশে, এমনকি গোটা পৃথিবীতে কিন্তু কম না। এই মানুষগুলো যখন নিজের মনের কথা, নিজের চাহিদার কথা, নিজের চাওয়া পাওয়ার কথা নিজের মুখে বলতে পারে না, তখন কি কি ঘটনার মধ্য দিয়ে যায়, কি ধরনের অসম্পূর্ণতা বা কি ধরনের কষ্টের সামনাসামনি হয়ে পড়ে, সেই ব্যাপারগুলো বন্ধুদের জানার প্রয়োজন আছে। সেই কারণে কিন্তু আজকের গেস্টটাকে সিলেক্ট করা। তাই তোমরা যারা বন্ধু এবং আপনারা যারা শুনছেন, যাদের এরকম ভাবনা আসতে পারে যে আমাদের গেস্ট সিলেকশনের সময় যারা খুব বেশি মাত্রায় প্রেজেন্টেবল তাদেরকে যেন নিয়ে আসি, তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি এই কথাগুলো বলা। কারণ এই মানুষটি এই দেশ বা এই পৃথিবীর বাইরে না, এই মানুষটির মতো হাজারো লাখো কোটি মানুষ আছে যারা খুবই অন্তর্মুখী, প্রচন্ড লাজুক, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে, কিন্তু নিজের চাওয়া পাওয়ার কথা বলতে না পারার কারণে অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে যায়। তারই একটি এক্সাম্পল হচ্ছে খোকন। খোকনের বাকি কথাগুলো শুনলে হয়তো আপনারা পরিষ্কার হবেন।
তারপরে গুরু এরকম ভাবে কথা বলতাম, তারপর বলতাম যে মার্জি আসলে তোমাকে স্যার আমি বাঁচবো না, তোমাকে অনেক, আমার মনের অজান্তে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি।
তাহলে আপনি ওই বন্ধু, যে বন্ধুর কথাটি বললেন সৌদি আরবে যে থাকে, তাকে আপনি সিলেক্ট করলেন যে আপনার মনের কথাগুলো বলার জন্য, যেহেতু আপনি নিজের মনের কথা আপনার প্রিয়তমাকে বলতে পারেন না, তাই তো?
আচ্ছা,
তার নাম কি সৌদি আরব যে বন্ধু?
তার নাম ইলিয়াস।
ইলিয়াস,
তার আরেক নাম আছে হৃদয়।
আচ্ছা, আমরা কোন নামে, ইলিয়াস নামেই তাকে বলি। সো ওকে আপনি পছন্দ করলেন যে তুমি ভাই আমার হয়ে একটু বলো।
খুব কাছের লোক ছিল, খুব আমার আমার একটা আত্মা বললে চলে গুলো।
আমরা এভাবে পদক মানে একের পর এক স্টেপ ওয়াইজ শুনবো এটা। তো ওকে আপনি পছন্দ করলেন যে আমার খুবই কাছের মানুষ, খুবই বিশ্বস্ত, তাই আমার এই বন্ধুকে দিয়ে আমি আমার মনের কথাগুলো বলাই মার্জিয়াকে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপর কি হলো, ইলিয়াস কি করলো?
তারপরে গুরু ওকে কথা বলে, কথা বলার পর কি আমি বললাম কি বলে ওর সাথে কথা বলে, বলতাম যে কি হৃদয় কথা বলছিস হৃদয়, তখন বলতো যে বলছি হবে না দোস্ত, এরকম না, আসলে ভালো না, ওরা ভালো না, ফ্যামিলি ভালো না, আসলে ওরা কথা বুঝবে না, ওই তোরে ভালোবাসে না, এরকম ভাবে কথা বলতো। ওইটা স্টেপ বাই স্টেপ গুরু, আর পরে আসবে স্টেপ অবশ্য। তারপরে মার্জিয়ার সাথে এরকম বলতাম, মার্জিয়া বলতো যে না ভাইয়া। তখন আমি একদিন গুরু খুব মানে কত মানুষের তো ভালোবাসি, ঠিক আছে, তারপর তো কষ্ট। আমি তখন মার্জিয়াকে বললাম ঠিক আছে মার্জিয়া, আসলে তোমাকে মেয়ে তো ভালোবাসি, যাকে এটা তো তোমার ভুল না, আসলে আমার মনের অজান্তে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, এটা তোমার ভুল না, এটা আমারই ভুল, ঠিক আছে, আমি আর কখনোই তোমাকে ফোন দেব না, ফোন তো দূরের কথা, কখনো একটা মিস করলে তোমাকে আমি দেব না, তোমাকে একটা মিস করলে আমি দেব না, তুমি ভালো থেকো, টেক কেয়ার, ওকে, বাই বাই, এরকম আমি ফোন রেখে দিছি। ওর সাথে সাথে আমাকে মিস করতেছে আবার, আমি গুরু ফোনটা রাখা সত্যি পারি না, আমাকে সাথে সাথে আবার ব্যাক করছে। আমি আবার ব্যাক করলাম যে কি মিস কল দিলা কেন, বলতেছে যে কেন মিস কল দেওয়া নিষেধ নাকি। আমি বললাম নিষেধ হবে কেন? তোমার জন্য 24 hours মোবাইল ওপেন, তুমি তো উল্টা উল্টা কথা বলো যে ভালো লাগে না, আমি লেখাপড়া করবো। না না, যদি নিষেধ হয় ফোনটা রেখে দিই। আমি কে না নিষেধ হবে কেন, নিষেধ নেই কথা বলো। তারপরে ঘুরে এরকম ভাবে কথা চললো আমাদের, মানে ফোনে খুব কথা হইতো আমাদের। তারপরে আরেকদিন এরকম ভাবে কথা বলার পর আমি বললাম যে মার্জিয়া তুমি যাই বলো, আমি কিন্তু তোমার ভালোবাসার জন্য আমি এমন ভাবে নেমেছি, ভালোবাসার সংজ্ঞা জানো তুমি? ওকে বললাম যে ভালোবাসার সংজ্ঞা জানো, ভালোবাসা তো 4 অক্ষর ভালোবাসা, এটা সংজ্ঞা জানো তুমি? কয় না, আমি কিন্তু আমি প্রত্যেকটা সংজ্ঞার বিশ্লেষণ করে আমি কিন্তু নামছি তোমার ভালোবাসা, এতে আমার যাওয়াই হবে। কি সংজ্ঞা বলেন? তখন আমি বললাম যে ভতে কি হয় জানো, ভতে ভাত মাছ ছাড়তে হবে।
আমরা আবার শুনি
কি,
এটা শিখতে হবে, আজকে ক্লাস হচ্ছে ভালোবাসার।
ভতে
ভতে ভাত মাছ ছাড়তে হবে, ভালোবাসা যদি করতে হয়
ভাত এবং মাছ ছাড়তে
হবে, সব ছাড়তে হবে, কারণ না খেয়ে থাকা লাগতে পারে।
আচ্ছা, তো আমি শুধু ভেবেছি যে আমাদের যে ভাতে মাছে বাঙালি মানে ভাত মাছ ছাড়তে হবে।
হ্যাঁ, ভতে ভাত মাছ ছাড়তে হবে। আর গুরু আরেকটা যে আমি বলছিলাম লাজুক, লতে লজ্জা শরম ছাড়তে হবে।
আচ্ছা, তারপর
এটা হলো ভালো বাসা, বতে বাবা মা ছাড়তে হবে,
এটা হবে না।
আর সতে সাগর জলে ভাসতে হবে। আসলে গুরু ভালোবাসার জন্য মানুষ সবাই সবাই গুরু দেখেছি ভালোবাসা সব করতে পারে, বাবা মা সব আসলে ছেড়ে দিয়ে আসতে পারে ভালোবাসার টানে।
ভালোবাসার এই গুরুগম্ভীর ক্লাসের মধ্যে আমরা পরে ঢুকবো, আগে শুনে নি যে ওই হৃদয় যার কথা বললেন আপনার বন্ধু, সে কিভাবে ওই ব্যাপারটা আপনার হয়ে তার সাথে যোগাযোগ করছে সেই ব্যাপারটা একটু শুনি।
সেটা গুরু ও কথা বলতো অনেক এরকম ভাবে কথা বলতো, কথা বলার পরে এ তো অনেক পরে স্টেজ গুরু আর অনেক পরে আসবে কথাগুলো, এবার কথা হতো আমাদের সাথে। তো রোজার মাসে যখন আমরা কথা বলতাম, সারা রাতে কথা বলতাম, সেরে খাওয়ার পরে আমরা তিনজনে কনফারেন্সে কথা বললাম, ফোন দিতাম।
আপনারা আছেন সাথে, হৃদয় আছে,
হৃদয় আছে।
আচ্ছা,
সেরে খাওয়ার পরে আমি কখনো রোজা ভাঙতাম না গুরু, সব পূজাগুলো করছি। তো ওইটা আমরা কথা অনেক বলতাম, ওটা গুরু আমার আর কিছু কথা আছে গুরু কথাগুলো বলে ওটা আসবে আর কি আমার স্টেপে। ওটা
আমাদের যেহেতু সময়েরও একটা লিমিটেশন আছে, এভাবে আপনি বলতে থাকুন, কোনো সমস্যা নেই, আমরা বুঝে নেব বাকিটা।
তারপরে
গুরুতি তাকাচ্ছে মেঘলা এবং টুটুল, বন্ধুদের মনে হয় কিছু মেসেজ এই ফাঁকে নেওয়ার প্ল্যান আছে, কিছু মেসেজ নিয়ে
অনেক বন্ধুরা কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলেছে। তো বন্ধু চাইলে কেন আপনি বাদ যাবেন, আপনি আপনার মনের কথাগুলো ভাবনা চিন্তাগুলো এই মুহূর্তে যে ভালোবাসার একটা ছোট্ট ক্লাস হয়ে গেল সেটা নিয়ে আপনি কি শিখলেন, এগুলো তুমি কি শিখেছো পরে জানতে চাইব। তো বন্ধু আপনার কাছে জানতে চাও, আপনি এসএমএস করুন, মোবাইল ফোনের নিশ্চয়ই এসএমএস অপশনটা জানা আছে আপনার, লিখুন আর এ স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, এখন কোথায় আছেন, কি করছেন, কাকে ভালোবাসতে চান, কাকে বলাতে চান, মেঘলাকে দিয়ে হয়ে যাবে আজ, সবকিছু লিখে বন্ধু পাঠিয়ে দিন 2323 এই নম্বরে। আর আগামী পর্বে যদি এই অতিথি বন্ধুটির মতো আপনার ভালোবাসার গল্প এই হট সিটে এসে বলতে চান, তাহলে কিন্তু আবারও যে কাজটি করতে হবে, ওই যে মেসেজ অপশন চেনা আছে সেখানটায় আরেকবার লিখতে হবে আরে, স্পেস দিতে হবে, লিখতে হবে লাভ গুরু, তারপরে একটা স্পেস দিয়েই আপনার বয়স, নাম, লোকেশন সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এর নম্বরে। বয়সটা একদম ছোট্ট কাট্ট না হয় ভালো।
রাইট, আর যারা বাইরে আছেন,
বাইরে মানে কোথায়,
দেশের অ্যাব্রোডে আছেন, তুমি এত কথা ধরছো কেন? একজন বন্ধু কিন্তু বলেছেন যে তোমার আর আমার মধ্যে এত জেলাসি কেন কাজ করে, তুমি কি রিয়েলি আমাকে জেলাস করো টুটুল?
সেটা পরে বলছি, অফ এয়ারে।
ওকে, দেন তার আগে জানিয়ে দিচ্ছি যে যারা অ্যাব্রোডে আছেন ইচ্ছে করলে আমাদেরকে শুনতে পারবেন 24/7, আর সেই জন্য আমাদের একটি ওয়েবসাইট আছে, অ্যাড্রেসটি হচ্ছে www.radioamar.com, আর আমার লিখতে দুটি এ লাগবে।
আচ্ছা, প্রাচীর না ওয়াল যেন আছে কোথায় যেন,
মানে ফেসবুকে
সেখানটায়। হ্যাঁ বন্ধু, আপনারা যারা দেশের বাইরে থেকে শুনছেন কিন্তু পারছেন না মনের কথা জানাতে, একটু খোঁজ খবর নিন, দেখুন লাভ গুরুস আমার ভালোবাসা নামে একটা ফেসবুকে আইডি আছে, তারপর সেখানকার প্রাচীরে মানে ওয়ালে লিখে ফেলুন মনের ভাবনাগুলো।
রাইট, তুমি আমাকে মানে এক সেকেন্ডের জন্য একটু কনফিউজ করে দিয়েছিলে।
প্রাচীর
প্রাচীর, ওকে, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর এসএমএস আছে। রুমি সাকিব মিরপুর থেকে লিখেছে, ভাইয়া তোমার মতো আমারও একই অবস্থা, মেয়েদের সামনে গেলে আমিও লজ্জায় কথা বলতে পারি না।
আরে ভাই, আজকে সেরা কথাটাই তো কি,
আমি যে লজ্জা,
আমি খুবই লাজুক নাকি এরকম কিছু। আচ্ছা আচ্ছা মুস্তফা,
এর আগে একজন আরেকটা ফ্রেন্ড জানতে চেয়েছে আমার কাছ থেকে যে আগের কথাটা মানে লাস্ট উইকে যে ফ্রেন্ড এসেছিলেন ওনার কথাটা, যে আমি যে কথা ছাড়া থাকতে পারি না।
কার সাথে? তোমার সাথে, তাই না?
আজও মানে আমার কাছ থেকে শুনতে চাইছি, আমি ওকে শুনিয়ে দিলাম কথাটা।
আর মেঘলা তো না হেসে থাকতেই পারে না, সেই কুটি কুটি।
এক্স্যাক্টলি,
হ্যাঁ আমি মানছি,
এবং আমার হাসিটা টুটুল একদমই সহ্য করতে পারে না।
গগন বিদারণ করিয়া গেছে।
ওকে, কথা না বলে এসএমএস পড়ি, রাইট?
হ্যাঁ যাচ্ছি আমরা। কে কে আছে দেখো?
জুই আছে বিক্রমপুর থেকে, মেঘলাপু আর টুটুল ভাই তোমরা দুজন দুজনকে জেলাস ফিল করো, যে বলেছিলাম না এটা। আচ্ছা, অন্তর লিখেছেন মিরপুর থেকে, যে ভালোবাসা ভালোবাসা শুধু তারে যে ভালোবাসে, ভালোবাসাকে বেঁধে রাখে ওকে, পুরো এসএমএসটা আসেনি। আশিক আছেন ঢাকা কমার্স কলেজ থেকে, মিষ্টি মেয়ে আছেন মিরপুর থেকে, তারপর এলিফেন্ট রোড থেকে আছেন আলমগীর, বিবিসি সজীব আছেন লিখেছেন।
বুঝেছি, বন্ধুদের বুঝিয়ে দিলে যে মেঘলার আজ ঠান্ডা লেগেছে। হ্যাঁ ঠিক আছে। বিবিসি সজীব বলেছে, কার জন্য লাভ গুরু ফিরে আসো বারবার? কেন, তোমাদের জন্য গুরু। তুমি কি দেখেছো আকাশে চাঁদ নিয়ে তারাগুলো তোমার পথে চেয়ে বসে থাকে, শুনো বাতাসটা কি বলছে? গুরু কোথায়?
এই তো আশেপাশে আছে, চলে আসবে, এই তো বলতে বলতে চলে আসছেন লাভগুরু।
আচ্ছা আছে পলাশ রামপুরা থেকে, রিয়াদ আছে মুগদা থেকে, আর কে আছে দেখো?
আর একটা সুন্দর এসএমএস, খুবই সুন্দর একটা এসএমএস, এটা আমার পড়তে হবে। সেটা হচ্ছে রিয়েল লাভ বাবু গাজীপুর থেকে লিখেছেন, যে মেঘলা টুটুর লাভগুরু, মনটা করে উড়ু উড়ু, পড়ি আমি ইন্টারে, ভালো লাগে প্রেমটারে, কিছু বলেন লাভগুরু, প্রেমটা কি করব শুরু?
শুরু করে দাও, শুরু করে দাও, কিন্তু শুরু করার আগে আশপাশ দেখে নাও, শুরু করার মতো সময় সুযোগ এবং পরিস্থিতি তোমার আছে কিনা। চলে যায় বন্ধুর কাছে যার কথা আমি শুনছিলাম, এবং ফাইনালি তাদের সাথে গুটুর গুটুর কথাবার্তা এবং সম্পর্কটা ওই পরিস্থিতিতে আছে, এবং ফাইনালি সম্পর্ক হয়েছে কিনা সেটা আমি একটু জেনে নি।
তারপরে গুরু, আমি 15 জুনে আমার একটা চোখ অপারেশন করি 2010 সালে। অপারেশনটা করার পরে গুরু, আমি গুজার মাসে ওদের 2010 সালের রমজানের ভিতরে আমি ওদের সাথে অনেক অনেক রিলেটিভ হয়ে যায় মার্জিয়ার সাথে। তারপরে রোজার মাসে আমি ইত্রা ঢাকায় করি, আমার জীবনে কখনো ঈদ আমি ঢাকাতে করিনি, আমার বাবা মা ছাড়া, কিন্তু মার্জিয়ার ভালোবাসা পরে আমি ইত্রা ঢাকাতে করি। তারপরে ঈদের পরে বাড়ি চলে যাই, ঈদের পরের দিন, তার ঈদের পরে শুক্রবার আমি ঢাকাতে চলে আসি, মার্জিয়াদের বাড়িতে যাই, 3 দিন থাকি। 3 দিন থাকার পরে মার্জিয়া ও রাত্রে আমার হাত ধরে প্রমিস করে, আমি মার্জিয়াকে বললাম যে মার্জিয়া তোমার কাছে আমি বাঁচব না, তোমার আমার জীবনে তোমাকে প্রয়োজন, তোমার কাছে আমি বাঁচব না মার্জিয়া, তুমি আমার হাত সে প্রমিস করে হাত ধরে যে তুমি আমার হবা। তখন ওই আমার রাত্রে, তখন বাজে গুরু রাত 1:30, তখন আমার হাত ধরে প্রমিস করে যে হ্যাঁ আমি তোমার হব। সাবকিরণ রহমানের দিন চলে যায়, তারপরে আমি ওদের বাড়ি থেকে চলে আসি, তারপরে শুক্রবারে আমি আবার ওদের, তারপরে শুক্রবার আবার যাই আমি, যাওয়ার পরে মার্জি আমাকে যাইতে বলে, যাওয়ার পরে ওদের বাড়িতে যাই, রাত্রে খাওয়া দাওয়া করার পরে তখন ওর আব্বু ওকে দেখে নিয়ে কি বলল, ওর আম্মু এসে আমাকে বলতেছে যে বিয়ে তোমার সাথে দিবে, ওই লেখাপড়া যতই করুক যাই করুক, তোমার খালু জান তোমার কাছে কিছু বোঝান, জায়গা লেখাপড়া লন্ডন থেকে করে আসলো, তোমার কাছে বিয়ে দিবে ওকে। তারপরে ওর আব্বুর কাছে গাইসা মার্জি আমাকে বলল যে আপনাকে আমি ভালোবাসি না, ভালোবাসি আপনার বন্ধুকে, সেই হৃদয় ইলিয়াস।
এই প্রসঙ্গ আসলো আবার কোত্থেকে?
ওই নাম্বারটা যে দিয়েছিলাম আমার বন্ধুকে, সেই বন্ধু হৃদয় ইলিয়াস, দুইটা নাম।
এর আগে আপনি বললেন না যে মার্জি আপনাকে রাত 1:30 সময় হাত ধরে কথা দিয়েছে যে আপনাকে ছাড়া সে কিছু ভাববে না।
This track was downloaded from fusionbd.com.
সেই তারে কিছুদিন পর সে আপনাকে জানাচ্ছে যে আপনাকে ভালোবাসে না, ভালোবাসেন, ভালোবাসে হৃদয় কি, যে হৃদয়কে আপনি সিলেক্ট করেছিলেন আপনার মনের কথা আপনার ভালোবাসা মানুষটির কাছে পৌঁছে দেওয়ার জন্য, পৃথিবীতে যে বন্ধুকে সবচেয়ে বেশি আপনি বিশ্বাস করেছিলেন,
বিশ্বাস করেছিলাম জি গুরু।
তারপর
বলার পর গুরু মনে হয় আমি পৃথিবীতে নাই, আমার যে অবস্থা তখন, আমার কি বলবো গুরু, তখন আমি খুব কান্না করি, তখন কান্না করি, আমার চোখে পানি চলে আসে, আমি মানে আমি তখন দিশাহারা হয়ে যাই। আসলে এটা কি বলো, মানে একটা অ্যাটম বোমা ফাটালো, মানে যেগুলো কখনো বিশ্বাস করি না গুরু, এরকম একটা মানে কথা বলবে, মানে যে মানে অবিশ্বাস। আমি তখন আমার আর কিছু ভাবতে না পারে, তখন আমাকে বললাম তুমি কি বলো মার্জি এগুলা, কোকে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি না, ভালোবাসি আপনার বন্ধুকে। তারপর এখন দিশা আমি হারা হয়ে যাই, তখন কি করবো আমার বন্ধুর, এখন আমি ফোন সাথে সাথে আমার বন্ধুকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে মার্জিকে বললাম যে দেখো শুনো কি বলে। ফোন দেওয়ার পরে তখন আমি ওকে বলতেছি আমার বন্ধুকে যে দোস্ত, আমি বলিনি আমার বন্ধুকে যে আমি ওখানে আছি, ওই জানতো না যে আমি ওখানে আছি, ওই দিনকে শুক্রবারের দিন রাতে, ওই জানতো না আমি ওই বাড়িতে আছি। তারপরে বলতেছে যে মেয়ের কথা বললাম, মার্জের কথা বললাম, বলার পরে খুব গালাগালি করব এমন কথা বললো গুরু, মানে এটা আমি প্ল্যাটফর্মে বলতে পারবো না, খুব নোংরা একটা কথা বলছে, খুবই নোংরা কথা
মার্জের সম্বন্ধে বলছে,
মার্জের সম্বন্ধে। হ্যাঁ, আমরা কথাগুলো শুনতেছিলাম অবশ্য গুরু, ইয়ারফোন দিয়ে, আমার কানে একটা ছিল, ওর কানে একটা ছিল,
আপনার কানে একটা এবং মার্জের কানে একটা, সে কথা বলছে সৌদি আরব থেকে,
সৌদি আরব থেকে।
আচ্ছা, তারপর
তখন বলার পরে খুব মানে খুবই বলো যখন ওখান থেকে আইনে ঢাকাই না, মানে খুব বাজে কথা গুরু, আমি বলবো না ওটা। বলার পরে ওই স্তব্ধ হয়ে গেল, ওই গলা বলার পর আমি লাইনটা কেটে দিয়েছি গুরু। দেওয়ার পরে তখন মার্জিয়াকে আমি ওর মুখে ধরে হাত দিয়ে বললাম, কি কথা বলো? তখন কথা বলো, নিষ্পুষ মাথাতে বসে আছে, কথা বললাম, আমি তুমি আরো দেখতে চাও দেখো। তখন গুরু আমি আসলে আমার বন্ধুর সাথে এইটা আমি বিশ্বাসঘাতকতা করছি, এটা আসলে কি বলবো জানি না। আমি তো তখন গুরু দিশেহারা, কারণ আমি ভালোবাসা মানুষটি পাওয়ার জন্য আমি তখন ব্যাক করলো, কি বলে গেলা সেজন্য আমি গুরু। তখন ওই আর কয়েকটা মেয়ের সাথে আমার বন্ধুর রিলেশন ছিল, সৌদি থেকে ফোন করত, ফোনে কথা বলতো। তখন আমি সেই মেয়েদের সাথে কথা বললাম, আমি যে দেখো কি বলে। তখন কথা শিরুল সব এক গুরু, তখন ও অসুস্থ ছিল, ওর মাথায় ব্যথা, মার্জিয়াকেও বলছে যে ওর মাথায় ব্যথা, আর আর তিনটে চারটা মেয়ের সাথে কথা বলছে, সবাইকে বলছে যে ওর মাথায় ব্যথা, জ্বর ওই বাসায়। তখন মার্জিয়া বলল যে আমাকে তুই কথা বলছে, তার মানে সবাইকে কথা বলছে, তার মানে তুই মানে সবার সাথে রিলেশন। তখন মার্জিয়া একটু অন্যরকম হয়ে গেল, অন্য মানুষ হয়ে গেল। তখন আমাকে মার্জিয়া বলল যে ভাইয়া জানেন, কোনদিন আপনার বন্ধু আমাকে বলেন আপনার কথা, শুধু একদিন, অনলি একদিন বলছে, ফার্স্টের দিন বলছে আপনার কথা, তারপর থেকে তার নিজের কথা বলছে। আর ওর নামে, আপনার নামে ওর ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট আছে, টাকা আছে আপনার কাছে, আর এই সম্পর্ক জানলে টাকা দিবেন না, আপনি দিবেন না, আরো আপনার নামে অনেক বাজে কথা বলছে। এগুলা মানে আমি বলতে পারবো না, যদি আমাদের কখনো এরকম সুসময় আসে তখন আমি বলবো, যদি এরকম সময় আসে কথা বলার। তখন সারা রাত ওখানে থাকি গুরু, তারপরে রাত্রে আবার গুরু আমি রাত তিনটার দিকে ওর রুমে, আমরা রুমে ছিলাম, ওর আব্বা আম্মা পাশে রুমে ঘুমাইছিল, রাত তিনটা বাজে আবার আমি ফোন দিই আমার বন্ধুকে, সরি আমি ফোন দিই না, আমি মার্জিয়াকে বললাম যে মার্জিয়া ফোন দাও, মিস কল দাও। তো মিস কল দিলেই ব্যাক করতো, তো মার্জিয়া মিস কল দেয়, মিস কল দেওয়ার পরে ব্যাক করে, ব্যাক করার পরে ওই ইয়ারফোন আমার কানে একটা থাকে আর ওই মার্জিয়ার কানে একটা থাকে, আমরা দুজনে পাশাপাশি বসে, বালিশ ছিল পাশে, ওই গুরু বসে থাকি। তারপরে ফোন দেওয়ার পরে বন্ধু বলতেছে যে কথা বলতেছে, কথা বলার মধ্যে বলতেছে আমি তো চলে আসতেছি কিছুদিন পরে, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, আমি আইসে খোকাকে বিয়ে করাই দেবো, আমাকে খোকা বলতো, খোকাকে বিয়ে করাই দেবো, আর আমি যা বলো খোকা তাই শুনবে, খোকাকে বিয়ে করে তোমার আমার পথ ক্লিয়ার। তারপরে কথা বলো, লাস্টে বলো যে ঠিক আছে একটা কিস দাও আমাকে, বলো যে আমাকে একটা কিস দাও। কিস দেওয়ার পরে গুরু কি বলবো আমি তখন, আমার গুরু আমি এসব কথা শুনে যে বন্ধু বন্ধু হয়ে বুকে বা ছুরি মারতে, আমি তখন গুরু আমি ভাবতে পারি না যে আসলে মানুষ এত বিশ্বাসঘাতক হতে পারে, মানে কি বলো গুরু আমার, আমি তখন দিশেহারা। তারপর আমি কথা করে আমি তারপর আবার হৃদয়কে ফোনটাও কেটে দেয়, তারপর আমি আবার হৃদয়কে মিস কল দিই, মিস কল দেওয়ার পর হৃদয় আবার ব্যাক করে, আমাকে ব্যাক করে আমি বললাম যে আমাকে বলতেছে কি রে ঘুমাস নাই, আমি ঘুমাসবো কি করে, আমি তো ঘুমাসে না, মার যে চিন্তা তেমন কোনো ঘুম নাই রে দোস্ত। তখন ওই বকা শুরু করলো যে আসলে তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুই আসলে একটা বাজে মেয়ের জন্য তুই খালি ঘুম নাই, তোর সুন্দর একটা জীবন তুই নষ্ট করতেছিস, তোর সাথে কোনো কথাই নাই, এ করে ফোনটা কেটে দিল গুরু। ফোনটা কেটে দিয়েই সাথে সাথে আবার মার্জিকে ব্যাক করছে, ব্যাক করে ওই একই কথা বললো গুরু, ওই এক কথা বলার পরে পরে এক কথা বললাম, পরে লাস্টে আমরা কথা শেষ করে দিই, ওই রাত্রে ওখানে শেষ হয়ে যায়, আমি রাত সাড়ে চারটা। তারপরে গুরু কি করবো মানে আমি এখন ওই রাত্রে আমার খুব ইয়ে যায়, সারা রাত জাগনা ছিলাম গুরু, থাকার পরে আমি আসার পরে রাতে সাড়ে চারটে পর্যন্ত ওর রুমে একসাথে থাকি আমরা, যাওয়ার পরে সময় তখন আমি মার্জিকে হাত লাগাই দিলাম, আমার হাত ধরে খুব ই করলো গুরু, তো ভালোই গেল গুরু। রাতে হাত ধরে আমি বললাম মার্জি তুমি যাই বলো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কারণ তোমাকে আমার জীবনে খুব দরকার। তখন আমার আমি হাত আগাই দিই গুরু, আমার হাত ধরে, হাত ধরে হ্যান্ডশেক করে আমার হাত খুব ঝাঁকিঝুঁকি মারে, ঝাঁকিঝুঁকি মারে ঠিক আছে ঘুমাই থাকেন, আমি যাই সকালে কলেজে যাব, কলেজে যেতে পারবো না, ঠিক আছে যাও। আমি গুরু আমার ঘুম আসতেছিল না তখন, আমি গুরু ভোরে আমি সকালে আবার আমার অফিস ছিল, আমি ভোরে চলে আসি, আসার পরে সন্ধ্যার সময় গুরু আমি দেখি আমার চোখটা, ডান চোখটা যে বলছিলাম গুরু যে অপারেশন করেছিলাম, আমার ডান চোখটা ব্যথা করে গুরু। তখন রাত্রে একটা ওষুধ এনে খেলাম, খাওয়ার পরে গুরু সকালবেলা দেখি গুরু আমার চোখটা ইনফেকশন হয়ে চোখের কনের ভিতরে ময়লা চলে আসে,
আচ্ছা, আপনি যে অপারেশন করেছিলেন বলছিলেন যে চোখের মাংসপিণ্ড বেড়ে যাওয়ার জন্য,
জি জি,
অপারেশনের পরে আবার পরবর্তীতে একটা ইনফেকশন হয়ে যায়,
ইনফেকশন তখন ভালো হয়ে গেছিলাম গুরু, তখন
পরে ইনফেকশনটা হয়,
হ্যাঁ ইনফেকশনটা আমাকে ডাক্তার বলছিল গুরু যে অপারেশনটা করাতে, কিন্তু মার জায়গায় ঈদের সময় দিব, ওর ফুপু ফোন করে বলছে বাবা ওকে একটু সময় দাও,
এইসব করতে গিয়ে আপনি সময় মতো আর
আমি করতে পারি না গুরু, কারণ ঈদের সময় ওকে নিয়ে মার্কেট করবো, ওকে মার্কেট করে দিই গুরু, সব করে দিয়ে ওকে নিয়ে মার্কেট প্লাজে আসি ওই সুখীপুর থেকে,
তারপর
আসার পরে ওই জন্য আমি অপারেশনটা করতে পারিনি গুরু আর কি, ওকে সময় দেওয়ার জন্য করতে পারিনি, তারপরে গুরু ওই রাত্রে যখন ব্যথা হয় সকালবেলা দেখি চোখে ইনফেকশন আছে, ডাক্তার ইসলামিয়াতে যাই, ইসলামিয়াতে যাওয়ার পরে শনিবার রবিবার দিনকে আমি ডাক্তার পাইনি, চলে আসি সোমবার দিনকে ডাক্তার দেখাই গুরু, দেখানোর পরে গুরু আমার দেখানোর পরে আমার ডাক্তার দেখে বলতেছে যে আপনি কি করছেন এগুলো, আপনি কেন আসেন না, আপনাকে আসতে বলছিলাম কেন আসেন না, আপনি কেন আসেন নাই, আপনি তো চোখটা তো শেষ করছেন, যখন গুরু আমি আমি তখন ওই দুনিয়াতে আমি নাই গুরু, আমি আমি কি যে করব গুরু, মানে আমি আমি তখন আমি দিশারা গুরু যে আমার জীবনের কতবারটা ক্ষতি হয়ে গেল, ডাক্তার যখন বললো যে চোখ আপনার এটা শেষ, তখন গুরু আমি দিশারা, আমি ওখানে অজ্ঞান হয়ে যাই, অজ্ঞান হওয়ার পরে কান্না করি, কান্না কি গুরু আমি বলতেই পারি না যে পৃথিবীতে আমি আছি কি নাই, তারপর ওখান থেকে চলে আসি, ডাক্তার আমাকে আর করল না যে আপনি চলে যান আপনি দেখতে পারবো না, আপনি কথা শোনেন নাই, আমি কতবার বললাম আপনাকে আপনি অপারেশন করেন, খুব আমাকে গালাগালি করল গুরু, তারপর আমি নিরুপায় গুরু, আমি কি করব, খুব নিরুপায় গুরু, আমি তারপরে গুরু আমি এতটা নার্ভাস, তখন আমি এতটা কান্না করি এখানে গুরু যে আসলে যাক, তারপরে সেখান থেকে আমি চলে আসি বাসায়, বাসায় আসার পরে তারপর অনেক ডাক্তার দেখাইছি গুরু, তারপরে অনেক অনেক ডাক্তার দেখানোর পর হলো না, তারপর ইন্ডিয়ার যাওয়ার জন্য ই করলাম, মার্জিয়াকে কথা ফোন দিলাম, ফোন দেওয়ার পর মার্জিয়া বলে কোনো চিন্তা করেন না ভাই, কিচ্ছু হবে না আপনার, কি হবে, আমি বললাম মার্জিয়া আমার জীবন তো শেষ হয়ে গেল মার্জিয়া, আসলে আমি কি ভুল করলাম, আমি কেন যে অপারেশনটা করালাম না মার্জিয়া, যদি অপারেশনটা আমি করাতাম মার্জিয়া হয়তো আমার এরকম হতো না, তোমাকে একটু সময় দিতে যে আমি জীবনের কত বড় ক্ষতি করলাম, তখন মার্জিয়া বলে যে কিচ্ছু হবে না আপনার ভাইয়া, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করেন, আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, তারপরে গুরু আমি কি করবো, সুস্থ তো আর হলাম না, তারপর ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যাওয়ার পর আমি চোখটা অপারেশন, ইন্ডিয়াতে যখন যাই যাওয়ার পরে ইন্ডিয়াতে যাওয়ার পর ইন্ডিয়াতে যাই গুরু আমি তখন আমি মার্জিয়াকে ভুলতে পারি না গুরু, ওকে আমি ভুলতে প্রত্যেকটা মুহূর্ত যাই, আমি ফার্স্ট ইন্ডিয়াতে যাই ওকে ফোনটা করি, ফোনটা করার পরে গুরু আমি যখন অপারেশনটা করবো, ডাক্তার দেখার পরে অপারেশন করবে যে ডাক্তার বলতেছে জানেন আপনার কি অপারেশন হবে, তখন গুরু আমি 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 আর চোখের পায়ে রাখতে পারি না গুরু, আমি জানি ডাক্তার বলে হ্যাঁ আমি জানি কি অপারেশন হবে, আপনার তো চোখ থাকবে না, তখন গুরু আমারও একটা কথা যে আমি হয়তো বা একটা জিনিস হারালাম না, আমি দুই দুইটা জিনিস হারালাম বোধ হয়, আমি মার্জিয়াকে হারাবো, কারণ আমি জানি গুরু একটা অঙ্গহীন লোককে কেউ পছন্দ করবে না গুরু, আমি এত গান্না ভেঙে পড়ি গুরু কি করব, জীবন মানুষ আমি গুরু আমি আমার সেই ভাষা জানা নেই আমি গুরু, আমি বলতে পারবো না যে কতটা কষ্ট কতটা কি, আমার এই ভাষা আমার জানা নেই গুরু, সেই কষ্ট এখান থেকে আমি ইন্ডিয়া থেকে আসি, আসার পরে সেই থেকে ওরা আমাদের সাথে তখন থেকে আমার সাথে আর কথা বলে না গুরু, ওরকম ভাবে কথা বলে না, আর এই পর্যন্ত গুরু মার্জিয়া তারপর থেকে আমার চোখের কি সমস্যা গুরু, ওর আম্মু আগে কত কথা বলতো আমাকে জামাই বলে সম্বোধন দিচ্ছে যে তোকে আমাকে আমি জামাই বলে আমার একটা মেয়ে আমি তোমাকে জামাই বলে স্বীকৃতি দিলাম, একটা বার গুরু আমাকে জিজ্ঞেস করে নাই যে আমার কি অবস্থা কি, এই দুঃখে গুরু মানুষ আমি এতটা অবহেলিত হয়ে গেছি গুরু, আমি একটা সুখের জন্য গুরু গুরু আসলে আমি আমি কি যে বলবো গুরু, আমি আসলে এখন এমনটা অসহায় যদি আত্মহত্যা মহাপাপ না হতো গুরু আমি ঠিকই সুইসাইড করতাম, আসলে আমার এতটা এতটা কষ্ট হেরা দেবে এভাবে আমি গুরু কোনোদিন ভাবিনি, আসলে এখন গুরু আমি নিরুপায়, এখন আমি কি করব গুরু, এখন আপনার কাছে আসছি গুরু আমি কি করবো, আমার আমার দিশা বিশা এখন আর সব আমি দিশা হারা হয়ে গেছে, আমার এখন কিচ্ছু ভালো লাগে না গুরু, এদেশ কোন কাম যতক্ষণ যেখানে যায়
সুখ দেবার চেষ্টা করছিলাম সবাই মিলে।
আচ্ছা, আমরা আসলে আমাদের হাতে সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছে, সময় আছে মাত্র 1 ঘন্টা 12 মিনিট। আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে এরই মাঝে আপনার যে সময় চোখের ট্রিটমেন্টটা হওয়া উচিত ছিল সেই সময় চোখের ট্রিটমেন্টটা না করার জন্য, এবং ওই সময় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন আপনি মার্জিয়াকে নিয়ে, সে কিভাবে ভালো থাকবে, তাকে কিভাবে ভালোবাসার কথা আপনার মনের কথা পৌঁছাতে পারবেন, কিভাবে সবকিছু আবার ঠিক করে ফেলা যাবে, এই নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন যে সবচাইতে প্রয়োজনীয় এবং সবচাইতে মূল্য যে আপনার অঙ্গটার একটা অঙ্গহানি হতে যাচ্ছে সেই ব্যাপারটাকে আপনি খেয়াল করেননি, যার ফলস্বরূপ আপনি আপনার চোখ হারিয়েছেন। একটি মানুষের জন্য যে এটি কত বড় কষ্টের এই অনুভবটা আসলে যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যায়নি, স্রষ্টা যাদের সাথে এই ধরনের বিমাতা সুলভ আচরণ করেননি, তারা হয়তো কেউ পুরোপুরি এই বিষয়টা অনুভব করতে পারবে না। আমার পক্ষে হয়তো পুরোপুরি এটা অনুভব করা সম্ভব না, কিন্তু আমি আসলে অনেক বেশি কষ্ট পাচ্ছি এবং অনেক বেশি আমি আপনার সাথে সমবেদনা জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনি ছিলেন অনিয়ারে, এতক্ষণ টুটুল এবং মেঘলা যতক্ষণ মেসেজ নিচ্ছিল তখন আপনি নিজের খেয়ালে একদম চোখ বন্ধ করে নিজের খেয়ালে ছিলেন। আমি আপনার বাকি কথাগুলো এখন শুনব, তারপর আমি চেষ্টা করব যাদের কথা এসেছে এই ঘটনার পরিক্রমায়, আমি চেষ্টা করব হৃদয়ের সাথে কথা বলার, যার কথা আপনি বলেছেন যে হৃদয়কে অনেক বিশ্বাস করে বন্ধু হিসাবে আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্কটাকে ঠিক করার দেওয়ার জন্য, যে একটা আপনার ভালোবাসার সম্পর্কে একটি সিঁড়ির মতো সহযোগিতা করবে যেখানে সে নিজে সে ভালোবাসাটা নিজের দিকে টেনে নিয়েছে। এই ধরনের বিশ্বাসঘাতকতা করার জন্য আপনার জন্য অনেক বেশি ভিতরে কষ্ট কাজ করছে, সেই হৃদয়ের সাথে কথা বলবো যে তার পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কিছু বলার আছে কিনা এবং সে এই বিষয়টাকে কিভাবে দেখে। আপনি রাবেয়ার কথা বলেছেন, রাবেয়া আপনার মামাতো বোন আমি যতটুকু জানি, সেই মামাতো বোন এই বিষয়টা সম্বন্ধে কতটুকু জানে আপনার জীবনের ঘটনাগুলো সম্বন্ধে, সেই ব্যাপারটা নিয়ে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনার বাকি জীবনের যে কথাগুলো আপনি বলছিলেন সেগুলো একটু শুনে নি।
গুরু, আমি কতটা কষ্টে আছি গুরু আমি ভাষায় বলতে পারব না।
এবং আপনি যখন কথা বলছেন সেই আপনি এই জিনিসগুলো মাথায় রেখে কথা বলতে পারেন। আমি অফ এয়ারে সবার সাথে ফোনে কমিউনিকেট করার চেষ্টা করেছি, সবাই কিন্তু আপনার অনুষ্ঠান শুনছেন এই মুহূর্তে, এবং আপনি যে কথাই বলবেন এবং আগেই বলেছেন যে আমি অবশ্যই সত্য কথা বলবো এবং সবাইকে মাথায় রেখেই কথা বলবেন যে সবাই শুনছে এই মুহূর্তে আপনার কথাগুলো।
গুরু, আমি আসলে মার্জিকে এতটা মিস করি গুরু, আমি এখন আমি প্রত্যেকটা মুহূর্ত কত যন্ত্রণা কতটা কষ্টে আমি যখন অফিসে যাই গুরু, অফিসে যে একটু কাজ করতে পারি না গুরু, প্রত্যেকটা মুহূর্ত ওর কথাই মনে পড়ে, ওর প্রত্যেকটা কথা, ওর হাসি, সে কথাগুলো গুরু, মানে আমি আমি সে ভাষা আমার বলতে পারবো না গুরু, আমি আসলে আমার মনের কথাটা আমি বুঝাইতে পারতেছি না কাউকে, যে আসলে কতটা কষ্ট ভালোবাসার মানুষ কষ্ট দিলে, জীবনে কাউকে ভালোবাসলাম না গুরু, ওকে আমার জীবনে প্রথম ভালোবাসা, সে ভালোবাসার মানুষটা আমাকে গুরু এভাবে কষ্ট দেবে আমি কোনোদিন ভাবিনি গুরু, এত কষ্ট সহ্য করতে পারতেছি না গুরু, মানুষ মানুষকে এভাবে কষ্ট দিতে পারে, এত ভালোবাসলাম মন প্রাণ উজাড় করে, সে মানুষটি আমাকে এত কষ্ট, রাত্রে আমি ঘুমাইতে পারি না, রাত 2টা 3টা 4টা বেজে যায়, চোখে ঘুম আসে না, মার্জি আর টেনশন, কোনোদিন সারা রাত জাগনা থেকে অফিসে যাচ্ছ পার মধ্যে ঘুমাই থাকি, আর অফিসে সবাই বলে তোর কি হয়েছে, এমন করিস কেন, যারা অফিস কলিগ ছিল, কিন্তু অনেকে আমার যারা জানে তারা বলে কিন্তু গুরু কি করব, কি নিরপায়, আমরা তো কিছুই করার না, এখন সে বলে যে সো বলছে সব বলতেছে, এগুলো আমার সাথে নাকি সে আমাকে বাজায় দেখছে, সে বাজায় আমার জীবনটা গুরু এবং নষ্ট করে দেবে, আমার জীবনে কত বড় ক্ষতি গুরু, এটা আমি এই কষ্ট আমি দুনিয়াতে কাউকে বুঝাতে পারবো না গুরু, আমার মনের যে আবে কষ্ট, ওকে না পেলে গুরু আসলে আমার বাঁচাই অসম্ভব হবে, কি করে বাঁচব গুরু, এত ভালোবাসলাম, সে ভালোবাসার মানুষটা যদি না পায় এত বড় ক্ষতি হলো, আমার চোখটা চলে গেল, যদি তারপরে গুরু আগে পেতাম
তাহলে কষ্টটা হয়তো একটু ভাবতাম যে যাকে ভালোবাসে যার জন্য আমার এত বড় ক্ষতি তাকে তো পেয়েছি, কিন্তু এখন যদি তাকে না পাই গুরু তাহলে বেঁচে আমার কি হবে দুনিয়াতে? আর সবাই আমাকে আগের মতো কেউ দেখে না গুরু আমার একটা চোখের জন্য। গুরু আরো সবচেয়ে বড় কষ্ট আছে গুরু, এবার গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার এক পাশে ভাই আছে, সে বলছে যে তোর জন্য তো মেয়ে দেখে রাখছিলাম, এখন তো তোর কাছে সে মেয়ে দিব না, তো মেয়েদেরকে মানা করে দে গুরু। তখন আমি গুরু আমি আসলে গুরু আমি তখন যে কি কষ্ট পাই যে আসলে জীবনে কি ভুল করছি আমি, আসলে মানে যন্ত্রণা কষ্ট আমি কাউকে বুঝাতে পারি না গুরু, এই কষ্টটা শুধু আমার মায় বোঝে গুরু, আর কেউ দুনিয়াতে বোঝে না গুরু। আমার মা সারা রাত কান্দে নামাজ পড়ে, আসলে গুরু আমার মা সারা আমার কষ্ট আর কেউ বুঝে না, কেউ বুঝে না, কেউ বুঝে না, কি করে বলবো গুরু, কি করে ভদ্র গুরু আপনি আমাকে বলে দেন গুরু আমি কি করব এখন, এত কষ্ট। এই জন্য শুনতে সবাই শুনতেছে, আমার মাও হয়তো শুনতেছে, কিন্তু গুরু আমার মা যে কত কান্না করছে আমার জন্য এই চোখের জন্য, আমার মা অনেক কষ্ট করছে মার্জি আর মাম্মাকে সবাইকে, কিন্তু এখন ওরা সব একটাই পাইছে যে আর চোখ নাই, এখন আমি অন্ধ হয়ে গেছি, মানে এরকম একটা কষ্ট গুরু প্যান্ট বুকের ভিতরে আমি কাউকে বুঝাতে পারিনি, আমি একদম অদম হয়ে গেছি। আমি আগে সবার সাথে যোগাযোগ করতাম, যারা আমার প্রোগ্রাম শুনতেছে গুরু সবাই জানে এখনো জানে যে আমি কারোর সাথে যোগাযোগ করি না, কারণ মনে আমার শান্তি নাই, প্রত্যেকটা মুহূর্ত কষ্ট আর কষ্ট, কষ্টের পাহাড় বেঁধে গেছে বুকের ভিতরে। কাউকে আমি ফোন দিই না, কেউ যদি আমাকে ফোন দেয় কথা বলি নাহলে বলি না, মার্জের সাথে কথাও এখন বলি না, আগে যে হাসতো কথা বলতো এখন কথা বলে না, দুঃখে গুরু আমি এখন আমার প্রত্যেকটা মুহূর্ত শুধু মনে হয় আমি কষ্টের সাগরে ভাসতেছি গুরু, কষ্ট কি আমার সারা জীবন থাকবে গুরু? আমি তো মানুষ, আমি তো পৃথিবীতে কাউকে ভালোবাসিনি, প্রথম ভালোবাসা মার্জি, তাহলে ভালোবাসা কি অপরাধ গুরু? আমি কি করবো গুরু এখন আপনি বলে দেন, আমি কি করবো, আমি কি করে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো তো বলে দেন।
আমি জানি না যে মার্জিয়ার ব্যাপার নিয়ে মার্জিয়া কিভাবে ফিরে আসবে আপনার জীবনে, কিন্তু আমি যখন আপনার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম আর নিজের নিজের মধ্যে নিজেই ডুব দিয়ে চিন্তা করছিলাম যে আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে আয়নাতে হয়তো শেষবারের মতো আমি দেখে নিচ্ছি, আমি হয়তো নিজে জানিও না যে কালকের ভোরটা কিভাবে আমার জীবনে ফিরে আসবে। সকালে যখন ঘুম থেকে উঠতে যাচ্ছি তখন শত চেষ্টা করি আমার শরীরের একটা পাশ কেন যেন তুলতে পারছি না, ডান হাত ডান পা শত চেষ্টা করে আমি কেন যেন নাড়াতে পারছি না। তারপর তোড়জোড় শুরু হয়ে গেল, মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ল কাছের মানুষজন, ফাইনালি ডাক্তার আমাকে জানিয়ে দিল যে আপনার একটা শরীরের একটা অংশ প্যারালাইজড হয়ে গেছে। এইভাবে যদি কালকের ভোরটা শুরু হয়, আমি লাভ গুরু আমার কালকের দিনটা যদি এইভাবে শুরু হয়, আমি জানি যে এই কষ্টটা আমি কাউকে সেইভাবে কখনো বুঝাতে পারবো না, যে কোনো মানুষের যদি অঙ্গহানি হয় সে প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিটা ক্ষণ কতটা কষ্টের মধ্য দিয়ে পার করতে পারে। আর এই কষ্ট আসলে অনেক বেশি মারাত্মক যখন আশপাশের মানুষজনও সেই কষ্টটাকে আরো বেশি বহুগুণে বাড়িয়ে দেয়। আমারও আসলে প্রশ্ন হচ্ছে মার্জিয়ার জন্য, প্রশ্ন হচ্ছে মার্জিয়ার বাবা মা ওদের কাছে, যে সম্পর্কটাকে যখন আপনারা তখন চেয়েছিলেনই, সম্পর্কটা যখন সেই অর্থে অনুমতি আপনারা দিয়েছিলেন, তাহলে একটা অঙ্গহানির কারণে সেই সম্পর্কটা থেকে আপনারা কেন পিছুপা হলেন? কারণ এই ঘটনাটা তো আপনার আপনাদের মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পরেই হতে পারত, তাহলে কি ছুড়ে ফেলতেন? এটাকে কি ভালোবাসা বলে, এটা কি কমিটমেন্ট বলে? বন্ধু, আসলে প্রবলেম হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আমরা মানুষ হিসাবে এত বেশি যান্ত্রিক হয়ে গেছি, মানুষ হিসাবে আমাদের অনুভূতিগুলো এত বেশি ভোঁতা হয়ে গেছে, আমরা চাইলেই একটা মানুষের জায়গায় রেখে নিজেকে এইভাবে ভাবতে পারি না, যতক্ষণ পর্যন্ত সেই ঘটনাটা আমাদের সাথে চোখ মিলিয়ে না যায়। কালকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আল্লাহ না করুক কালকে একটা দুর্ঘটনা ঘটতে পারে আমার সাথে, আল্লাহ না করুক অনেক বড় রকমের দুর্ঘটনার মধ্য দিয়ে আমি যেতে পারি, তখন ঠিক এইভাবেই যদি আমাকে কেউ ছুড়ে ফেলে, এইভাবেই যদি আমাকে কেউ আস্তা করে ছুড়ে ফেলে, আমাকে যদি কেউ এড়িয়ে যায় আমার অঙ্গহানির জন্য, এই জিনিসগুলোর পরিবর্তন হওয়া দরকার। এই ধরনের অনেক মানুষজন কিন্তু আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ হয়তো ওই অর্থে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিচ্ছে, কেউ হয়তো পৃথিবীতে আসার পরে অঙ্গহানি হচ্ছে, কিন্তু এটা সত্যি আশ্চর্যের ব্যাপার, আমরা এই ব্যাপারগুলোকে ঠিক সেইভাবে মূল্যায়ন করি না। আমরা কেন জানি যতটুকু দরদ দিয়ে সেই মানুষগুলোর পাশে থাকা উচিত, করুণা নয় বরং ভালোবাসা দিয়ে, সেই কাজগুলো আমরা অহর্নিশ করি না, বরং এই জিনিসগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এখন চেষ্টা করব তাদের সাথে কথা বলার যাদের নামগুলো এখানে এসেছে। আমরা বরাবরই বলি যে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে দুই পক্ষের সাথে কথা বলিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করব রাবিয়ার সাথে কথা বলার জন্য, যেহেতু রাবিয়া সম্পর্কের একদম প্রথম দিকে খোকনের এই ভালোবাসার সম্পর্কটির সাথে সে একটা সাক্ষী হিসাবে ছিল। আমরা রাবিয়ার সাথে কথা বলার চেষ্টা করব। রাবিয়া হচ্ছে খোকনের খালাতো বোন, মামাতো বোন, এবং তার মাধ্যমে জানার চেষ্টা করব আসলে বিষয়টা কি ছিল এবং এই যে পরিস্থিতি এখন তার খোকনের, এই পরিস্থিতির জন্য সে যে সমস্ত কিছু থেকে নিজেকে পিছিয়ে ফেলেছে, এমন এখন পর্যন্ত এ ধরনের কথা আমাদেরকে শুনতে হয়েছে যে আমার অঙ্গহানির জন্য আমার জীবন থেকে যে মূল্যবান জিনিসগুলো আমার কাছ থেকে সরে গেছে, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহ মাঝে মাঝে আমি হারিয়ে ফেলি, এই যে পরিস্থিতিগুলো সেই সম্বন্ধে রাবিয়ার মূল্যায়নটা কি একটু আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এর মধ্যে টেকনিক্যাল টিমের যেনারা আছেন তারা চেষ্টা করছেন তার সাথে ফোনে কথা বলার, যদি কিছু মেসেজ নেওয়ার থাকে আমরা কিছু মেসেজ নিয়ে নিই।
রাইট, অঞ্জন লিখেছেন পল্লবী থেকে যে ভাইয়া,
ও আরেকটি কথা, আমি কিন্তু এর মধ্যে অফিয়ারে বারংবার চেষ্টা করেছি মার্জিয়ার সাথে কথা বলার জন্য, মার্জিয়াকে আমরা এখনো কমিউনিকেট করতে পারিনি, কিন্তু আমরা কথা বলবো রাবিয়ার সাথে এবং তারপর পরে কথা বলবো হৃদয়ের সাথে, যে হৃদয় হচ্ছে খোকনের বন্ধু এবং যে হৃদয়ের সাথে পরবর্তীতে সম্পর্কটা, মার্জিয়ার সম্পর্কটা হৃদয়ের সাথে হয়ে যায় যতটুকু আমি খোকনের কাছ থেকে জেনেছি, তার সাথে কথা বলার চেষ্টা করব।
রাইট, তবে তার আগে কিছু SMS পড়িনি এবং তার আগে জানিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি এখন ঘড়িতে সময় ঠিক রাত 1:01। ওকে, আর বলছিলাম যে অঞ্জন লিখেছেন পল্লবী থেকে, ভাইয়া তোমার সাথে আমার অনেক মিল আছে, মানে কেউ কাউকে মানে ভালোবাসা সেটা বলতে পারে না। এইভাবে আর আছেন রাকিব, আছেন রাজু কলেজ থেকে,
আর অনেক বন্ধু আছে, শুভ আছে, আর ফিন আছে ঢাকা থেকে, আরও বন্ধু আছে সামিত আছে, সুজন আছে নারায়ণগঞ্জ থেকে, লভগুরু ঝুমু মানে লভগুরুর উদ্দেশ্যে বলেছে ঝুমু গ্যান্ডেরিয়া থেকে, ভাইয়া তুমি কেঁদো না, তোমার চোখে নাই তো, মানে চোখ নাই তো কি হয়েছে, তুমি আমাদের ভালোবাসার চোখ দিয়ে দেখবে।
এইটাই ঝুমুরের এই যে কথাটা, এটা যেন শুধুই কথাই পরিণত না হয়, এটা যেন একান্তই হৃদয় দিয়ে আমরা অনুভব করতে পারি এবং আমাদের চারিপাশে এসে এই ধরনের মানুষগুলো কখনো যেন আমাদের করুণার বশবর্তী না হয়, এদের কখনো যেন দীর্ঘনিঃশ্বাসের কারণ আমরা না হয়ে পড়ি, এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত।
আবার ইফাদুল লিখেছে নতুন বাজার থেকে যে গুরু দুঃখের কথা শুনে চোখে পানি আজকে রাখতে পারছি না, এই টাইপের অনেক SMS এসছে।
এই কান্না, এই যে আবেগ ঘন মুহূর্তগুলোকে, এগুলোকে শক্তিতে রূপান্তরিত করেন আপনারা, যেটার জন্য আমরা এই প্ল্যাটফর্ম থেকে বারংবার আপনাদের কাছে অনুরোধ করি যে শক্তি মহাশক্তি হয়ে আমাদের কাছে ফিরে আসুক এবং যে মহাশক্তি ঝেটিয়ে বিদায় করুক এ ধরনের সমাজের অসংলগ্নতাগুলোকে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, সেটার জন্য আমাদের প্রচেষ্টা যে আপনাদের এই দুঃখ, এই কষ্ট, এই কান্না, এগুলো যেন শক্তিতে পরিণত হয়।
ওকে, দেন জামিন লিখেছেন খিলক্ষেত থেকে, সত্যি সত্যি যে কঠিন, কঠিনরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, কবিগুরুর এই উক্তিটি মনে করে সান্ত্বনা পাও খোকন ভাই, এই টাইপের কথা বলেছেন জামিল লিখেছেন এটা খিলক্ষেত থেকে। আরো অনেকে আছেন, ডিজে রাতুল আছেন খিলগাঁও থেকে, রবিন ঢাকা কেরানীগঞ্জ থেকে, বিন্দু আছেন, জাকির আছেন কোনাবাড়ি থেকে, বিক্রমপুর থেকে আছেন
নতুন বন্ধু মাসুম, বলেছে টুটুল ভাইয়া এবং মেঘলাপু তোমরা যদি আমাদের সেমিস্টার পড়ো তাহলে সবসময় তোমাদের সাথেই থাকবো, আর বন্ধু সুখ দুঃখের সাথী হয়েই তো থাকতে হবে। আর মাঝে একটু বলিনি বন্ধু, আপনিও তো ইচ্ছে হচ্ছে যে আপনার মনের কথাগুলো আমার কাছে, আমাদের কাছে, লাভগুরুর কাছে পাঠিয়ে দিতে, তাই না? অনুভূতি জানাতে এসএমএস করুন, লিখুন বন্ধু আরে স্পেস দিন, নাম লিখুন, লোকেশনটা লিখুন, তারপরে মনের এই মুহূর্তে যত অনুভূতি সবকিছু পাঠিয়ে দিন 2323 এই নম্বরে।
আচ্ছা, তো কুল বার্ড লিখেছেন বেইলি রোড থেকে যে আমার ভালোবাসার এক্সাক্ট টাইমটা কি,
এই প্রশ্নটা অনেক যৌক্তিক, কারণ এগারোটার জায়গায় অনেক সময় এগারোটা পাঁচ, এগারোটা সাত, এগুলো হয়ে যায়। এর জন্য সরি বলা উচিত আমাদের সকলকে, লিসেনারদেরকে, যাতে করে আমরা পরবর্তীতে আরো বেশি এই ব্যাপারে মনোযোগী হয়ে, যাতে করে এগারোটা তো আমরা এগারোটাতেই যেন শুরু করতে পারি,
কারণ
বন্ধুরা কিন্তু পুরো সপ্তাহ জুড়ে
অপেক্ষা
করেন, অপেক্ষা করেন। আরফিন আছেন ঢাকা থেকে, বিল্লি আছেন, স্বপন আছেন দোহার থেকে,
সুমাইয়া কি বলেছে মিরপুর থেকে, বলেছে ভালোবাসা সবাইকে খুব কাঁদায় তাই না গুরু, একটাই প্রশ্ন।
ভালোবাসাতে আসলে বিভিন্ন ভাবে কান্নার প্রসঙ্গটা কেন জানি বারংবার চলে আসে, কিন্তু ভালোবাসা যখন আমরা অনেক বেশি ভালো থাকি সেই প্রসঙ্গটা কিন্তু কখনো আমরা খুব বেশি শেয়ার করি না, হয়তো কষ্টের সময়গুলো একটু বেশি ভাগাভাগি করে নিতে চাই।
ওকে, রাবি আছে,
আমরা যাকে ফোনে নেওয়ার চেষ্টা করছি, আমরা কি রাবিয়াকে ফোনে পেয়েছি, রাবিয়াকে ফোনে পেয়েছি,
হ্যালো,
হ্যালো,
জি কথা বলুন আপনি লাভগুরুর সাথে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি লাভগুরু বলছিলাম আমার ভালোবাসার স্টুডিও থেকে, আজকে উপস্থিত আমন্ত্রিত অতিথি বন্ধু যার নাম খোকন, যে আপনার সম্পর্কে ভাই,
ভাই হ্যাঁ,
তার ভালোবাসার কথা এবং তার জীবনের কথা আপনি এরই মধ্যে শুনেছেন আমরা যতটুকু জানি, এই প্রসঙ্গে আপনার যদি কিছু বলার থাকে।
হ্যাঁ গুরু, আমার আছে, বলার আছে, এবং এর মধ্যে সত্যি কথা যে ওই আমার ফুফাতো বোন আর ওই আমার ফুফাতো ভাই।
আচ্ছা, মার্জিয়া হচ্ছে আপনার ফুফাতো বোন,
তার পক্ষ থেকে কিছু বলবো না, সত্য যেটা আমি সেটাই বলবো।
জি, আপনার কাছে সত্য কথা শোনার জন্য আমরা ফোন দিয়েছি।
আমি সত্যি বলবো না, ঠিক আছে, মানে ওই আমার বোন, ওই আমার ভাই, আমি কারো পক্ষই নেব না, সত্য যেটা ওইটাই বলবো। অ্যাকচুয়ালি গুরু, ও যখন মানে ওরে দেখে ওর ভালো লাগে বা ভালোবাসে, ও কাউকে বলতে পারতো না এ ব্যাপারে কিছুই। তবে এক সময় মানে ই করতে করতে বলছে, আমারে বলতে পারে, আমি ওদের ফ্যামিলিতে মানে মার্জিয়া গো, মার্জিয়ার কাছে না বললে আমি ওদের ফ্যামিলিতে বলে দিছি, যে আমার ভাই পছন্দ করে, এখানে তো আর কিছু করার নাই, মানে কোনো আমার কথা হলো যে বিয়ে যদি করতে হয় তা আমি ওর মার কাছেই পুরোপুরি মানে সরাসরি অফার দিই, যাতে মানে সম্পর্কটা মানে ফ্যামিলির দিক দিয়ে হয়ে যাক। ওর মার কাছে আমি বলছি একদিন, মার্জিয়ার মার কাছে আর কি, ফলে ওর মা ই করছে, মানে একটা জিনিস কি মানে আছে না যে প্রথমে মানে শিওর ভাবে ই করছে, ওইটাও বলে নাই, আর
হাও বলেনি নাও বলেনি, মাঝামাঝি একটি মতামত দিয়েছে,
বলে নাই নাও বলেনি।
আচ্ছা, তারপর
মানে বসে ভাগ্যে থাকলে হবে, দেখা যাইবো। তাই এরপরে আমি ওই পর্যন্ত বইলে রেখে দিয়েছি, আর তেমন ইয়ে করিনি, প্রথম অবস্থায় এত কিছু তার বলা যায় না। পরে আস্তে আস্তে ওর সাথে মানে ওদের আমি এখানে যখন বাড়ি করি ওইখানে ছিলাম, তখন ওদের সাথে ভালোই এই ব্যাপার নিয়ে অনেক কথা হয়েছে। তাই মার্জিয়া, মার্জিয়ার মায় মানে ওরা দুজনেই সবাই মিলেই মানে এই ব্যাপার নিয়ে মানে বিশেষ করে ওই মানে জুহার ওই ইয়ার খুকুনগো ফ্যামিলির নিয়ে অনেক কথা হয় তোমার সাথে, যে ওরা কেমন বা কি করে কেমন কি মানে ওদের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়তো। তো অ্যাকচুয়ালি গুরু, দেখা যায় তো যে মার্জিয়া, মার্জিয়ার মায়ের ভাবভঙ্গি ঠিক আছে, হয়তো মুখে বলতো না যে শিওর ওই দিন বিয়ে দিব বা বিয়ে দিব,
কিন্তু তারা ভাবে বুঝাতো,
মনে হয়তো যে
না বিয়ে দিতে রাজি,
ওরা রাজি দিবে ঠিক আছে। তাই গুরু, আমার ফোনে ইয়ার সাথে আমার ভাইয়ের সাথে আর কি, ও যখন ফোন দিত আমারে, আমি তখন ওর কাছে ফোন দিতাম, ওর অনেক কথা বলাইতাম, তো কথা বলতো, হাসতো, আমি ওরে অনেক ব্যাপারই বলতাম। তো গুরু, আমি ভাবি এই যে যদি ওদের ভালোই নাই লাগে ঠিক আছে,
তাহলে এই কাজগুলো কেন করত।
This track was downloaded from fusionbd.com.
যে ভালো লাগে না
তুমি
সরাসরি হয়তো আমার কাছে বলতে পারতো, তোমার বাইরে বলে দিও যে না আমার মেয়ে দেওয়া হবে না, বা ও তো বলতে পারতো যে না আমি চলবো না,
কিন্তু তারা এই জিনিসটাকে প্রশ্রয় দিয়েছে, তারা কখনো বাধা দেয়নি বরং প্রশ্রয় দিয়েছে, তাতে ধরে নেওয়া যায় যে তারা চেয়েছে, পারিবারিক ভাবে চেয়েছে যে খোকনের সাথে মার্জিয়ার সম্পর্কটা হোক।
গুরু আমি চাইছি ওইটা যে ওর সাথে একা মানে কথা না বলে আমি ওদের পুরো ফ্যামিলির সাথে কথা বলছি, যাতে আমার ভাইয়ের ব্যাপারটা মানে ওদের দুজনের সাথে না থাকে ফ্যামিলির সাথে হয়ে যাক। আমার আমি ভাবছি যে আমার মানে যে ফুবা ফুপু আছে ওরা সবাই মেনে নিবে, সমস্যা নাই। তো ওইখানে যদি মাজি আর বাপ মা যদি রাজি থাকে তাহলে ফ্যামিলিগত দিক দিয়ে জিনিসটা হয়ে যায়, কোনো সমস্যা নাই। তাহলে তো ওদের দুজনের সাথে কোনো রিলেশনের দরকার নাই, আর যদিও থাকে ভালো। ওই যে আমার ফোনে কথা হয়, সমস্যা কি? তখন কথা হইতো, মাঝিয়া ভালো কথা বলতো, হাসতো। গুরু কেউ কেউ যদি দেখতে না পারে ভালো না লাগে, তো ভাব ভঙ্গিতে বোঝা যায় যে বিরক্ত বোধ লাগতেছে।
রাবি আমাদেরকে আরেকটু বলবেন যে খোকনের জীবনে, যে আপনি আপনি নিজেও বললেন যে খোকন একটু লাজুক প্রকৃতির, নিজের কথা বলতে পারে না, যে কারণে আপনি অনেক সময় কথা বলার সুযোগ করে দিতেন। সেই যে গজারি বনে গিয়ে দুই বনে যে হাঁটতেন এবং তখন ফোন করত, সেই ফোনে কথা বলে দিতেন, এই তো। এবং সেই সাথে আমার মনে হয় এই ব্যাপারটাতে আপনি,
আমি গুরু ওইটাই চেয়েছি যে আমার ভাই তো লাজুক, ও তো মেয়েদের সাথে কথা বলতে পারে না তেমন, তাহলে একটা বলতে যে আরেকটা বলে ফেলবে, তো এবার ও এলোমেলো হয়ে যায় কিনা, তাহলে আমি দেখি জিনিসটা ফ্যামিলি।
আচ্ছা, এর মধ্যে আরেকজন ব্যক্তির, আরেকজন ব্যক্তির প্রবেশ, সেটির নাম হচ্ছে হৃদয়। এই 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 ছেলেটি সম্বন্ধে আপনি কতটুকু জানেন, যে হচ্ছে খোকনের বন্ধু?
গুরু হৃদয়, হৃদয় যে এতটা মানে বিশ্বাসঘাতকতা আমার ভাইয়ের সাথে করবে গুরু, এটা কোনদিন কল্পনা।
তার মানে এই বিষয়টা আপনি জানেন, তাই তো? এই বিষয়টা আপনি জানেন যে হৃদয় খোকনের বন্ধু এবং সে তার সম্পর্কটা জোড়া লাগাতে গিয়ে নিজেই সম্পর্কে জড়িয়ে গেছে, ব্যাপারটা এরকম?
আচ্ছা, তারপর আমার ফোনে হৃদয় ফোন দিছে, ঠিক আছে, আমি তখন কিন্তু এখানে ছিলাম। আমার ফোনে হৃদয় ফোন দিছে, মাজিয়াকে যাইছে, মাজিয়ার সাথে কথা বলছে, অনেক কথা, সে কেমন দেখতে, তার গায়ে পিঁপড়ে পড়লে নাকি লাল হয়ে যায়, মানে নিজের প্রশংসা সম্পূর্ণই। বন্ধু যে
সম্পর্ক সম্পর্ক জোড়া দেওয়ার দায়িত্ব দিল, সে ব্যাপার নিয়ে কোনো কথা নাই? তার গায়ে পিঁপড়া পড়লে কি হয়? তার গায়ে পিঁপড়া পড়লে,
আচ্ছা আচ্ছা, মানে ও খোকন যে দায়িত্ব দিছে বন্ধুরে যে তুই একটু বুঝা, কিন্তু ও খোকনের ব্যাপারটা নিয়ে কোনো মানে বুঝাই নাই, তবে ওর ব্যাপারটা সরাসরি বলছে। এটা মার্জে নিজের কথা, মুখের কথা, মার্জে নিজেই বলছে আমাকে গুরু যে আপা আপনি আপনি কি কইতে চান, আপনার ভাইয়ের বন্ধুই তো সব এলোমেলো করে দিল, মাঝে বলছে আমাকে এই কথা, তার কোনো মিথ্যা হইতে পারে না।
এলোমেলো করে দিল আর সেও এলোমেলো হয়ে গেল, এটা কি ঝড় বাতাসের মতো? আপনি কি আমাদের জন্য একটা কাজ করতে পারবেন রাবিয়া? সেটি হচ্ছে যে আপনি ফোনে যদি রিকোয়েস্ট করেন যে আমরা যখন ফোনটা দিব, মার্জিয়াকে আমরা ফোনে পাচ্ছি না, একটু রিকোয়েস্ট করবেন যে অন্য কোনো বিষয় না, বরং প্রাণ খুলে এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, মার্জিয়া যেন আমাদের ফোন কলটা রিসিভ করে। এতটুকু খবর কি মার্জিয়ার কাছে এখন পৌঁছে দিতে পারবেন?
গুরু যদি আমার ফোন ধরেও তাহলে আমি বলতে পারবো, যদি আপনাদের মতো আমার ফোন না ধরে তাহলে গুরু আমি কিভাবে বলবো?
ফোন না ধরার কারণে আমার মধ্যে হয়তো চিন্তা কাজ করছে যে আদৌ তার মধ্যে কোন রকমের ভীতি কাজ করছে কিনা, সে আদৌ কোন রকমের ভুল করেছে কিনা।
কারণ মানুষের ভিতরে যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে গুরু, তাহলে তার ভিতরে সমস্যা থাকতেই পারে।
সেইটাই, সেটার জন্য আরেকবার আমরা শেষ চেষ্টা করব আপনার মাধ্যমে। এমন হতে পারে যে সে হয়তো আমাদের নাম্বারটা চিনে না, তাই ধরছে না।
শেষ কথা গুরু, ওরা অ্যাকচুয়ালি সত্যি কথা, এই রাত্রে আমি বলতেছি মাজিয়া এবং মাজিয়ার মা, ওদের পুরো ফ্যামিলি, ওর নানা মামা যে যেখানে আছে, ওদের আত্মীয় স্বজন, ওরা সবাই গুরু অ্যাকচুয়ালি রাজি ছিল প্রথম অবস্থায়। আমি নিজে স্বয়ং জানি সবকিছু। এখন আমার ভাইয়ের চোখ নষ্ট হয়ে যাওয়াতে ওরা পুরাই পিছুপা, গুরু জানি না আল্লাহ ওদের কি করবে।
এটা তো বিয়ের পরেও হতে পারত রাবিয়া, এটা এই ঘটনাটা তো বিয়ের পরে ঘটতে পারত। সেক্ষেত্রে
গুরু
এই ঘটনাটা তো, এই ঘটনাটা আল্লাহ না করুক, তাদের সন্তানের উপর দিয়েও ঘটতে পারত। সেক্ষেত্রে কখনো কি উচিত হতো তাকে ছেড়ে দিয়ে চলে আসা?
গুরু আল্লাহর ওরা ভয় পায় না, যদি ভয় পায় তো গুরু তো এই কাজটা হয়তো আমার ভাইয়ের সাথে ওরা করতে পারত না আমার মনে হয়।
রাবিয়া, আমাদের সাথে ফোনে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনফ্যাক্ট আপনার ফোন কলটা নেওয়াটা আমাদের জন্য খুব জরুরি ছিল, জানার জন্য যে আপনার যেমন ভাই হয় খোকন, খালাতো ভাই, ঠিক সেই রকম ভাবে মামাতো বোনও হয় আপনার মার্জিয়া। তাই আপনি আপনার জায়গা থেকে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেছেন বলেই আমরা বিশ্বাস করি। এবং আপনি একটু আমাদের হয়ে যদি সম্ভব হয় এই মেসেজটা মার্জিয়ার কাছে পৌঁছে দিবেন, এখনো সুযোগ আছে। মার্জিয়াকে ফোন করলে যদি মার্জিয়া ফোন ধরে এবং আমাদের সাথে তার জীবনের বিষয়গুলো নিয়ে কথা বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এবং খোকন, আপনার বোন ফোনে আছে, আপনি চাইলে একটু কথা বলে নিতে পারেন।
একটু মার্জাকে বল না বোন, একটু কথা বলে বোনের সাথে মার্জাকে একটু বল যে একটু প্ল্যাটফর্মে কথা যেন বলে।
আমার ফোন যদি ধরে আমি অবশ্যই বলবো।
মার্জিয়া তো কথাগুলো শুনতেছে, প্লিজ মার্জিয়া তুমি একটু কথা বলো প্লিজ, রিকোয়েস্ট রাখো, হাজার লিসেনার শুনছে কথাগুলো মার্জিয়া।
আচ্ছা আমরা এখন এখন চেষ্টা করব হৃদয়ের সাথে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ রাবিয়া আমাদের সাথে ফোনে আসবার জন্য। এবং এই ছিল মোটামুটি প্রেক্ষিত যেটা আমরা এর মধ্যে জেনেছি। আমি বাকি কথাগুলো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে, আপনার পক্ষ থেকে যদি আর কিছু বলার থাকে খোকন।
গুরু এর মনে অনেক কথা আছে গুরু, আসলে আমি প্রকাশ করতে পারতেছি না। তো আমার শেষ কথা গুরু, মার্জি গিয়া সারা মনে হয় পৃথিবীতে আমার সুখ আসবে না গুরু, হয়তো মন মানে না গুরু। আমি আমি অন্য কাউকে ভাবতেই পারি না, প্রত্যেকটা মুহূর্ত আমাকে কষ্ট দেয়। অন্য কাউকে আমি ভাবতে পারি না গুরু, আর ভাবতেও চাই না গুরু। জীবনে যদি মার্জি আসে আমার জীবনে আসবে, না হলে আল্লাহ আমার কপালে যা লেখে রাখছে গুরু তাই হবে। জানি না উপর আল্লাহ কি লেখে রাখছে সৃষ্টিকর্তা। তবে শেষ পর্যন্ত গুরু আমি মার্জিয়াকে চাই গুরু, এমনি একটু সান্ত্বনা, একটু সান্ত্বনা মার্জি আমার জীবন আসলে হইতে পারব গুরু। সে চোখ হারানোর যন্ত্রণা একটু ভুলতে পারব গুরু। এছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব না গুরু, কিছু ভাবাও সম্ভব না, ভাবতে পারিও না গুরু। ভাবতে গেল সব এলোমেলো হয়ে যায়। এখন গুরু আপনি একটা কিছু করেন আমার জন্য।
আপনার জন্য অনেক কিছু করতে চাই। প্রথম কথা, আমরা মানুষ হিসাবে নিজেকে এত বেশি ভালোবাসি, হয়তো এটা বলতে পারবো না যে আমার চোখটা আপনাকে দিয়ে দিই, আমার চোখ দিয়ে আপনি দেখুন এই পৃথিবীকে। অনেক কিছু করার মন জাগে, অনেক কিছুই আপনার জন্য করতে চাই। এমন কিছু যদি করার সুযোগ থাকত, এক লহমায় আপনার জীবনটাকে একদম পুরনো সে বৃত্তে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমি করতাম হয়তো
গুরু। কি যে কষ্ট গুরু আমার এই অঙ্গহীন জীবন, আমি ভাষায় বুঝাতে পারবো না গুরু।
আসলে পৃথিবীকে, পৃথিবীকে চোখ মেলে দেখা, এর চাইতে তো ভালো জিনিস পৃথিবীতে আর নাই। আমি আমরা এই যে পৃথিবীতে আসার পরে যদি বলি যে সবচাইতে বড় রহমতটা কি সৃষ্টিকর্তার, সবচাইতে বড় নজরানাটা কি এই সৃষ্টিকর্তা, সেটি হচ্ছে দু চোখ মেলে এই পৃথিবীটাকে দেখা। সেই জায়গা থেকে সেই সেই দেখার সুযোগটা তার জীবনে ছিল। হঠাৎ করে এই ভালো লাগা থেকে যে মানুষটি ভালো লাগাটা তার তার কাছ থেকে হারিয়ে গেছে, সে পৃথিবীকে আর নতুন করে ওইভাবে আর দেখতে যে পায় না, সেই কষ্টটা কত বেশি মারাত্মক, কত বেশি তীব্র সেটা সহজে অনুমেয়। কিন্তু আপনার মতো করে আপনার কষ্টটাকে হয়তো আমরা সেভাবে অনুভব করতে পারব না। কিন্তু এখন যার সাথে আমি ফোনে কথা বলার চেষ্টা করব, সে মানুষটি হচ্ছে, সেই মানুষটি হচ্ছে আজকের আমাদের অতিথি বন্ধু খোকনের, খোকনের বন্ধু। এবং আমরা যতটুকু জানি যে পৃথিবীতে আমরা সমস্ত সম্পর্কগুলোই নিজেরা এসে তৈরি করে, তৈরি হয়ে আসে, যেমন মা বাবা কি হবে, ভাই বোন কি হবে, কে কার চাচা হবে, ফুপু হবে, খালা হবে, এই একটা সম্পর্ক আমার মনে হয় যে আমরা পৃথিবীতে এসে নিজেরা পছন্দ করে নিই, যে তুমি আমার বন্ধু হবে, টুটুল আমি পছন্দ করলাম, তুমি আমার বন্ধু। এই যে বন্ধুত্বের এই যে ক্যারিশমেটিক একটা রিলেশনশিপ, এই সম্পর্কটা আমরা পৃথিবীতে এসে নিজেরাই, এই মানুষকুল নিজেরা তৈরি করে নেয়। এর জন্য পৃথিবীতে কিন্তু এই বন্ধুত্ব সম্পর্কের মতো মূল্যবান এবং বন্ধুত্ব সম্পর্কের মতো এই রকম একটা ইউনিক রিলেশনশিপ, এটা কিন্তু সত্যি সত্যি অনন্য সাধারণ। এবং আমরা জানি যে স্রষ্টার সাথে তার যে প্রেরিত পুরুষগুলোর সম্পর্ক, যে ধর্মের প্রেক্ষিতে আমরা চিন্তা করি না কেন, জিজাস ক্রাইস্টের যদি আমি চিন্তা করি, তার প্রভুর সাথে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লামের কথা চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারপরে রামকৃষ্ণ, এদের কথা যদি চিন্তা করি, যারা বিভিন্ন সময় অতিমানবীয় গুণাবলী নিয়ে পৃথিবীতে এসেছে ভগবানের সাথে, এই সম্পর্কগুলোও কিন্তু অনেকটা বন্ধু সম্পর্কের মতোই। তো এই সম্পর্কটাকে ঘিরে যে জীবনের পথ পরিক্রমাগুলো এসেছে, এটা কতটুকু ওই অর্থে ঠিক ছিল, সে ব্যাপারগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা এখন ফোনে কথা বলতে যাচ্ছি খোকনের বন্ধু হৃদয়ের সাথে, যে হৃদয়কে খোকন দায়িত্ব দিয়েছিল মার্জিয়ার সাথে তার সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দেয়ার, যে হৃদয় নিজের কথা খোকন নিজের কথা বলতে পারে না, তাই হৃদয়ের আশ্রয় নিয়েছিল। দেখা যাক হৃদয়ের প্রেক্ষিতে কি বলছে। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
হৃদয়, আমি লাভগুরু বলছি রেডিও আমাদের প্ল্যাটফর্ম থেকে, এবং আপনার বন্ধু
বলুন
খোকন এখানে আজকের আমন্ত্রিত অতিথি। এবং
আপনাদের প্লিজ আপনাদের ভয়েসটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেন, বাট আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না।
আমরা সহ টেকনিক্যাল টিমের যারা আছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে আপনার কথার উপর ভিত্তি করে, যাতে ভয়েস ক্লিয়ারিটিটা একদম 100% ঠিক করা যায়। আপনার এখন কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন?
জি না।
আপনি কি এখন এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন?
না না।
আচ্ছা, আমরা আরো চেষ্টা করি কিভাবে পরিষ্কার শব্দ আপনাকে শোনানো যায়।
এখন ঠিক আছে?
এখন ঠিক আছে,
জি।
ওকে দেন, আমরা তাহলে কথা শুরু করি। আপনার বন্ধু আপনার কথা শুনছে, যে বন্ধু যার কথা অনুযায়ী তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আপনি বন্ধু হিসেবে তার জীবনে আসেন। প্লিজ হৃদয় আপনার কাছ থেকে শুনে নি।
জি, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।
জি,
অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে।
জি,
এবং ও যেটা বলছে, সে আমার ছোটবেলার বন্ধু, খেলার সাথে থেকে স্কুল লাইফ থেকে, সে আমার ঘনিষ্ঠ এবং সে আমার সম্পর্কে কাজিন। একটা সময় খেলাধুলা থেকে শেষ করে আমি আমার কর্মজীবনে আসি। আসার পরে সে একটা সময় অথবা সে দারিদ্র ফ্যামিলির ছেলে, তাকে এক লোক আমার হাতে উঠে দিয়ে যায় ঢাকাতে, যে ওকে কাজ শিখে যেভাবে হোক ওকে মানুষ করে তুমি ছাড়ো। তো সবকিছু বিধাতা এবং আল্লাহ তাআলার সৃষ্টি, যাই হোক আমার যতটুকু করণীয় আমি করে ওকে চাকরি দিই। চাকরি দেওয়ার পর ওখান থেকে আমাদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়ে যায়, যে এমনও কথা হলো যে দুই বন্ধু দুই দোস্ত জীবনে কখনো কারো ক্ষতি এবং কখনো কারো উল্টাপাল্টা কিছু আমরা করব না।
দুই বন্ধুর মধ্যে এই ধরনের প্রতিজ্ঞা হয়?
হ্যাঁ, প্রতিজ্ঞা আসে।
আচ্ছা, তারপর?
তো আমরা সেন থেকে শুরু করে আমি 2000 বিদেশে চলে যাই,
সৌদি আরব।
জি, তো 2003 আমি ব্যাক করি। ব্যাক করার পর আমি 6 মাস থেকে আবারও চলে যাই। তখন ওর সাথে আমি যখন আসি তখন আমাকে অনেক সময় দিত, আমি তখন বেকার ছুটিতে আসছি, আমাকে সময় দিত, আমরা ঘুরতাম, আনন্দ করতাম, মজা করতাম। তো যাই হোক, এর মাঝে আমার ছুটি শেষ আমি আবার চলে যাই। চলে যাওয়ার পরে একটা সময় 2008 না 2009 বাট আই এম নট শিওর, যে সে ওর সাথে অ্যাফায়ার হয় এবং আরেকটা মেয়ের সাথে ফার্স্ট অ্যাফায়ার হয়। তো যাই হোক, ওটা হয়নি। না হওয়াতে ওর গ্রামে আরেকটা মেয়ে দেখে, সে মেয়েটা নাকি খুব সুন্দরী, জানেন আমি তো দেখিনি, আমি বিদেশে ছিলাম, তো আমাকে বলতো। ইভেন আমি ওকে প্রতিদিন আমার বাসায় যতবার ফোন না দিতাম তার চেয়ে বেশি ফোন আমি ওকে দিতাম,
কারণ অনেক কাছের বন্ধু আপনারা।
হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করে দেখেন, ওকে আমি
আপনি কথা বলুন,
10 বার মনে হয় আমি ফোন দিতাম সৌদি আরব
থেকে।
তো যাই হোক, অনেক ব্যাপার অনেক কিছু ওর সাথে শেয়ার করতাম, সর্বসাইড থেকে সর্ব ব্যাপারেই। তো একটা সময় আমাকে বলে যে দোস্ত এই ঘটনা, আমি তো কোন আবেদ একটা মেয়ে দেখছি, তো এই করেছে এই কন্ডিশন। বলতেছি কিরকম দেখতে কি আসা হবে, সে বলো যে না, তো একটা ভালো না, মেয়ে হিসেবে কাউরে পছন্দ হবে না। ও আমাকে বলে, আমি বলার পর বললাম যে মেয়ে হিসেবে কাউকে যেহেতু পছন্দ হয় না, যেহেতু তার ভালো লেগে গেছে তো চেষ্টা করে যা। একটা সময় চেষ্টা করতে 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 কিভাবে বলছে না বলছে সেটা আমাকে বলেনি, যাই হোক বলতেছে দোস্ত তো শুনতেছে না।
এখন কি আপনি মার্জিয়ার কথা বলছেন, তাই তো?
জি।
আচ্ছা,
ও বলতেছে যে মার্জিয়া তো আমার কথা শুনতেছে না। বললাম তারপর হচ্ছে চেষ্টা করে যা দেখ। তো এভাবে মোটামুটি মনে হয় 1 বছর পর্যন্ত ওদের সাথে কথাবার্তা হয়। তারপরে ওরা একই কথা বলে যে মার্জিয়া কথা শুনে না। তাই বলে কি বলতেছে, ওর বাবা মা আত্মীয় স্বজন সবাই তো মোটামুটি এগ্রি, বাট ওই রাজি হইতেছে না। তো আমি ওকে বললাম যে ও যেহেতু রাজি হয় না তো কি করবি, একটা কথা ভালোবাসা হয় না। এখন তুই এত কষ্ট পাইতেছিস, এত দুঃখ পাইতেছিস, তুই এত ভাবতেছিস, কিন্তু ও তো তোকে নিয়ে ভাবে না। তখন কিন্তু আমার সাথে মার্জিয়ার কোনো কথা হয়নি। আমাকে বললো যে তুই একটু বুঝা দেখ, তো তুই একটু বুঝা দেখ, বুঝাইতে পারছিস না। বলছে আমি এত দূর থেকে কিভাবে বুঝাবো, শুধু শুধু টাকা নষ্ট হবে। তারপর তুই যেহেতু বলতেছিস ঠিক আছে আমি তোর জন্য করবো। তো একটা কথা বলছে যে আমি একদিন ওর সাথে কথা বলছি, ও যদি এই যে একটা মিথ্যা কথাই বলছে, আমি ওকে বন্ধু না, আমি আমার
হৃদয়ের, এটা আমি বলি না, এটা মার্জিয়া বলছে, নিজে মার্জিয়া আমাকে বলছে, তুই তোর সাথে যেদিন আমার রাতে কথা,
আমি ওকে আমার হৃদয়ের একটা জায়গায় ওকে আমি জায়গা দিছিলাম,
সেটা আমি দিছিলাম, আমি তুই ভালো করে জানিস হৃদয়, তুই ভালো করে জানিস আমি তোর জন্য কি না করি আমার জন্য করেছি,
আমি পৃথিবীতে বুঝতে পারি না, আজকে বুঝলাম
তুই
যে ও কত বড় লায়ার,
তুই তুই শোন 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 আমি বলি,
আমি
এই কথাগুলা হাজার লাখ মানুষ শুনতেছে,
এই কথাটা সে ঠিক বলেছে, আমি আসলে তাকে সময় দিয়েছি, তার কথাগুলো একটু শুনে নি, জি বলুন।
তো আমি তাকে ফোন দেই, তাকে বোঝানোর চেষ্টা করি, কারণ পৃথিবী ম্যানেজ মরণ, মানুষ মাত্রই মরণশীল, সবাই মরবে, আমি প্রতিদিন ওকে বুঝাতাম, এবং আমি মার্জিয়ার সাথে কি বলতাম, আমি রিপিট করতাম খোকাকে যে খোকা এই কথা আমার সাথে হইতেছে,
খোকা বলতে খোকন,
হ্যাঁ খোকন, আমি তো খোকা বলে রাখি। তো মোটামুটি ওর সাথে ছয় মাস পর্যন্ত কথা বলি, দুদিন পর পর কিংবা দুদিন পর পর কিংবা এক সপ্তাহ পর পর আমি কথা বলি, যখন খোকা অনুমতি দেয় তখনই বলি। তো একটা পর্যায়ে সে আমাকে বলল যে দেখুন ভাইয়া এটা কি করা সম্ভব, ও আমার ভাইয়া, তো আমি তোকে ভালোবাসি না, তার বললাম যে তোমার তো বাবা মা সবাই রাজি, তুমি কেন রাজি না, ও তো দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট। তো আমাকে বললো যে দেখেন ভাইয়া আপনার যদি বোন হতো, আমার আপনার যদি বোন হতো আপনি কি এরকম একটা ছেলের এরকম একটা জব করে তাকে দিতেন, তার কাছে বোন বিয়ে দিন, আমাকে কথা বললাম। মাম দেখো মানুষের জব আর ইয়াটা কিন্তু বেশি কিছু না, ঠিক আছে, তো মানুষ যে কাজ করতে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, তুমি যে তার জবটাকে এত তুচ্ছ করে দেখতেছো এটা কিন্তু জাস্ট শুধু বাংলাদেশে দেখে আর বিশ্বের আর কোথাও না, আমি ওকে এভাবে বুঝাই। তো বুঝানোর পরে সে বুঝে না, না বুঝানোর পরও আমি খোকাকে আবারও ফোন করে বলি যে খোকন দোস্ত ওই তো বুঝতেছে না কি করবো বলতো, তো খোকন আমাকে বলে আমি এত কিছু বুঝি না দোস্ত, আমার আমি ওরে চাই, তাই বলছে এখন আর কি করার আছে বল। বলার পর একটা সময় না তাকে বুঝাতে পারি না পারি না পারি না, তখন আমি বললাম যে খোকন আরে কি আমি অফার করবো, তো খোকন বলল ঠিক আছে তুই করে দেখ। সেই কথা খোকন যখন আমাকে অনুমতি দিল তখন আমি বললাম যে দেখো খোকনের মতো ছেলেকে যত ভালোবাসো না তুমি কি আমাকে ভালোবাসো, এই কথা বলার পরে সে বললো যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। আমি বললাম যে তুমি যে আমাকে ভালোবাসো তুমি একটা সেলফিশ, তোমার জন্য যে কিছু করতেছে তাকে তুমি ভালো না বসে তুমি আমাকে ভালোবাসো, তুমি কি আমার অর্থ দেখে ভালোবাসতেছো আমাকে, আমার টাকা পয়সা দে,
কারণ আপনি তো তখন অনেক আপনি তো ওই অর্থে এখন অনেক এস্টাবলিশড, কারণ অনেক আগে থেকে আপনি সৌদি আরবে আছেন, এবং আমরা জানি যে সৌদি আরবে যদি মোটামুটি কেউ সেটেল করে যায় তার স্যালারি বা ওই ধরনের পেমেন্ট অনেক ভালো থাকে।
হ্যাঁ তো আমি ওকে বললাম এই কথাটা যে তুমি কি আমার অর্থ দেখে আমার টাকা পয়সা দেখে তুমি কি আমাকে ভালোবাসতেছো, এই কথা বলাতে সে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়া তো আমি সাথে খোকনরে বেক করি যে খোকন একটা সেলফিশ, ওকে নিয়ে কখনো তুই সুখী হবি না, কারণ তোর সংসার আসার পরেই ও যদি তোর চেয়ে বেটার কাউকে পায় ওখান থেকে চলে যাবে দোস্ত, আমি তোর কাছে অনুমতি চাইছিলাম ও এই কথা বলে, আমি যদি খোকনের ক্ষতি করতে চাইতাম তাহলে কি আমি খোকনকে কথাগুলো বলতাম, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম।
আপনি শেষ করুন তারপর আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে পুনর্মূল্যায়ন করবো, আপনি শেষ করুন আপনার কথা।
আচ্ছা ইস ওকে, তখন বললো যে দোস্ত যাই হোক তুই যাই বলিস আমি ওকে চাই, তার বললাম যে দোস্ত আমার দ্বারা আরো পক্ষে সম্ভব না কথা বলা, তো যা হওয়া হয়েছে এখন তোদের সমস্যাটা তোরা মিট কর, আমাকে দেরি দুটো জড়াইস না। এ কথা বলার পরে ও আমাকে তখন বলে যে আমি আর কি করবো, ওই মুহূর্তে ওর চোখের সমস্যা দেখা দেয়, ওর চোখ যখন অপারেশন করা হবে তখন আমার এক আত্মীয়র বিয়ে হচ্ছে ওষুধের হয়ে থাকে, ওকে ইনভাইট করে, তা আমি ওকে বলছিলাম বুঝতো চোখটা এখন অপারেশন করিস না, বিয়ের অনুষ্ঠানটা করে আস, তারপর তুই চোখটা অপারেশন কর। তো যাই হোক ও চোখটা তখন অপারেশন করে, অপারেশন করে রিয়াকশন করে, রিয়াকশন করার পর ওর বিয়েতে যেতে পারে না, আস্তে আস্তে ওখান থেকে চোখটা সমস্যা সৃষ্টি হয়। তো সমস্যা সৃষ্টি হওয়াতে যাই হোক সেটা ও বলতেছে ওদের জন্য হচ্ছে কিংবা যার জন্য হোক আসলে এটা হচ্ছে ওর ভাগ্য আছে তাই হয়েছে, ভাগ্যের উপর কারো হাত নাই, তবে কাউকে দোষারোপ করা আমি মনে করি ঠিক না, তারপর যেহেতু করছে করুক।
আচ্ছা আমরা মোটামুটি হৃদয় আপনি আমাদের সাথে একটু ফোনেই থাকবেন, আমরা মোটামুটি মনে হয় আপনার পক্ষ থেকে যে মেসেজগুলো দেওয়ার সেটা অলরেডি পেয়ে গেছি, যার যে মেসেজ এসেছে যে আপনার ব্যাপারে হৃদয় অনেক বেশি হেল্প ফুল ছিল সবসময়। খোকন, আমি জি আপনি হৃদয় ফোনেই থাকবেন, আমি এখন কথা বলি একটু। আমি এর আগে আপনাকে বলেছি যে লক্ষ লক্ষ মানুষ এই বৃহস্পতিবার অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে, কারো কিন্তু মিথ্যা কথার বেসাতি শোনার জন্য না, মানুষ অপেক্ষা করে একদম সলিড সত্যি কথা শুনবে যে কারণে, এবং মানুষ দোয়া করে প্রার্থনা করে যাদের ভিতরে যে অসম্পূর্ণতাগুলোই থাকুক না কেন সেগুলোকে জয় করে কিভাবে ভালো থাকা যায় একসাথে হাত ধরাধরি করে। যেমন এখন এই মুহূর্তে আপনাদের পরিচিত বহু মানুষ আপনাদেরকে শুনছে, আপনাদের কণ্ঠস্বর তারা চেনে জানে, এবং তারা কিন্তু আপনাদেরকে এখন কিন্তু ওই অর্থে জানছে যে কার কি ভূমিকা ছিল। প্রথম কথা, হৃদয়ের কাছ থেকে আমি যেটা জানলাম যে হৃদয় অনেক বেশি হেল্পফুল ছিল আপনার আপনার প্রশ্নে, এবং সে আপনাকে চেষ্টা করেছে তার জীবদ্দশায় যতটুকু সম্ভব বৈষয়িকভাবে আপনাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, বিভিন্নভাবে যত দিক দিয়ে আপনাকে সাহায্য করা যায় একটা প্রতিষ্ঠা পাইয়ে দিতে, সে ব্যাপারে হৃদয়ের চেষ্টার কোনো কমতি ছিল না। আমার মনে হয় কেন জানি কথাগুলো সঠিক, আপনি কি বলেন
গুরু?
আমি সঠিক না বেঠিক এতটুকু নিব, বাকি কথা পরে শুনব, মনে হয় সঠিক না
প্রথম কথাগুলো সঠিক
সঠিক, আমি বাকি কথায় পরে আসব। অর্থাৎ আপনার জীবনে যে তার কন্ট্রিবিউশন আপনার জীবনটাকে সফল কামতু করে তোলা, অর্থাৎ বৈষয়িকভাবে এই কথাটা কিন্তু আমি বলেছি যে আপনার প্রতিষ্ঠা পাইয়ে দিতে যে ধরনের সহযোগিতা করা উচিত, সেই সহযোগিতার হাতটা বন্ধু হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার কথা সে দায়িত্বটা তার জায়গা থেকে হৃদয় পালন করেছে,
এটা
ঠিক। তাহলে প্রথম যে বিষয়টা সেটার জন্য অবশ্যই সে ক্রেডিট পাওয়ার যোগ্য যে নিরবিচ্ছিন্নভাবে আপনি সেই গ্রাম থেকে চলে আসার পর আপনার দায়িত্ব নিয়ে আপনাকে একটা ভালোভাবে এই এই রকম একটা স্ট্রাগল ওয়ার্ল্ডে, এরকম যেখানে খুব বেশি মাত্রায় ক্রাইসিস চলছে চারিদিকে, আমরা দুমুঠো ভাতের জন্য চরমভাবে চেষ্টা করছি, ঠিক সেই সময় জব মার্কেটের অবস্থা আমরা জানি যে কি করুণ অবস্থা দিনকে দিন হয়ে যাচ্ছে, সে সময় আপনাকে কিন্তু সে বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠা পাইয়ে দিতে সাহায্য করেছে। হৃদয়, আমরা কিন্তু কথাটা আমরা এর মধ্যে আপনি নিজেও শুনছেন যে বের হয়ে এসেছে যে আপনি এটার জন্য প্রশংসার দাবি রাখেন, আপনাকে আমরা পরে হ্যাঁ পরে আবার নিয়ে আসবো, আমি মূল্যায়নটা করছি। আর আপনি খেয়াল করবেন যে আমি আমার জায়গা থেকে নিরপেক্ষ মূল্যায়নে যাচ্ছি কিনা, আপনি আমাদের সাথে ফোনেই থাকুন। তাহলে এটি একটা বিষয়, এটার জন্য অবশ্যই স্বীকৃতিত্ব পায়
গুরু, বলি গুরু যে এটা
অনেক কিছু করেছে, স্বীকৃতিত্বের দাবি রাখি। এইবার হৃদয় আপনার জন্য আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি যখন বন্ধুপ্রবণ একজন মানুষ, আপনি যখন আপনার বন্ধু খোকনকে অনেক বেশি ভালোবেসে তাকে চেষ্টা করেছেন তাকে প্রতিষ্ঠা পাইয়ে দিতে, আমার যতটুকু মনে হয় এবং এই অনেস্টলি কিন্তু খোকন দেখিয়েছে যে এখনই কিন্তু সে স্বীকার করেছে যে না এই ব্যাপারগুলো আসলেই তার সাথে হয়েছে এবং আপনি সাহায্য করেছিলেন, ঠিক সেই একই রকমের মহানুভবতা এবং বিশ্বাস প্রবণতা আপনার কাছে আশা করব। এই প্ল্যাটফর্মকে কিন্তু সবাই একটু অন্য রকমের মূল্য দেয়, কেউ সাধারণত মিথ্যা ইনফরমেশন এখানে দিতে চায় না, আমার মনে হয় আপনিও সেই সম্মানটা আপনার কাছ থেকে আমরা পাব। সেটি হচ্ছে এই রকম যে আমরা তো কেউ অতিমানব না বা আমরা কেউ সন্ন্যাসী না, আমরা হিমালয়ের পাদদেশের ওই গুহায় বসে কিন্তু সন্ন্যাসের মতো জপ করি না, অথবা আমরা স্পিরিচুয়াল কোন ক্যারেক্টার না যে অতিমানবীয় গুণাবলী আমাদের মধ্যে আছে, আমরা খুব সাধারণ একটি মানুষ, প্রচন্ড রকম সাধারণ মানুষ, মানে এত বেশি সাধারণ যে আমরা নিজেরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোনটা আমার চাওয়ার আর কোনটা আমার পাওয়ার, কোনটা পাইতে হবে বা কোনটা চাইতে হবে। আমার যেটা মনে হয় লাভগুরুর জায়গা থেকে আমার পার্সোনাল এটা প্রেডিকশন, এবং আমার যদি এটা ভুল না হয় আমার মূল্যায়নে, যখন খোকন আপনাকে কথা বলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল যে মার্জিয়ার সাথে কথা বলে আমার সম্পর্কটাকে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দাও, তখন আপনি একদম ফ্রেশ মন নিয়ে আপনি চেষ্টা করেছিলেন যে মার্জিয়ার সাথে কিভাবে খোকনের সম্পর্কটাকে ঠিক করিয়ে দেওয়া যায়। আমি কথা শেষ করি হৃদয়, হ্যাঁ, এই এই চেষ্টাতে আপনার কিন্তু কোনো গলদ ছিল না, কোন কমতি ছিল না, কিন্তু যে কথাটা আমি তখন প্রথমেই বললাম যেহেতু আমরা মানুষ হিসাবে খুবই সাধারণ, নিজের অবচেতন মনে এই চেষ্টা করতে গিয়ে খোকনের প্রতি যেহেতু মার্জিয়ার সেই মেন্টাল অ্যাটাচমেন্টটা নাই, আবেগটা সেই অর্থে নাই, মার্জিয়ার খোকনের প্রতি সেই টানটা সেই অর্থে নাই, দিনের পর দিন মার্জিয়ার সাথে কথা বলে যখন আপনি এটা জানতে পেরেছেন এবং তার সাথে আপনি সুদূর প্রবাসে সেই সৌদি আরবে থাকেন, মন আপনার পড়ে থাকে দেশে, তখন এই রকম একজন মানুষ যখন মানুষের সাহচর্যে ফোনের মাধ্যমে যখন আপনি আসেন, তখন নিজের অবচেতন মনে না চাইলেও আপনার মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়, যে দুর্বলতাটা তৈরি হয় মার্জিয়াকে ঘিরে। এবং এইটা, এই বিষয়টা একজন সাধারণ মানুষ হিসাবেই আপনার পক্ষে হওয়াটা একেবারেই অস্বাভাবিক না, এবং এই ব্যাপারটাকে আপনি ইললজিক্যাল করেননি, কারণ আপনি বাই দিস টাইম খোকনের সাথে কথা বলে নিয়েছেন যে তোর সাথে যেহেতু সম্পর্কটা হবার না, তাহলে আমি যদি এই জায়গাতে আমার প্রেজেন্সটাকে নিয়ে আসি, আমি তোরই বন্ধু, আমি যদি চাই যে আমি তার সাথে সম্পর্কটা করি, তোর তরফ থেকে কোনো আপত্তি আছে কিনা? এবং তখন খোকন আপনাকে বলেছিল যে না, আমার তরফ থেকে কোন রকমের আপত্তি নাই, তুই সম্পর্কটা তুমি করতে পারো তার সাথে। এইভাবেই তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়া, সিচুয়েশনটা তো এইরকম। যে কোনো কথা বলার আগে হৃদয় আমি চাইব যে অনেস্টি দেখিয়েছে খোকন আপনার সমস্ত মহানুভবতাকে মেনে নিয়ে, সে অনেস্টি আপনিও দেখাবেন আপনার জায়গা থেকে, প্লিজ বলুন। বাট আমি আপনার কাছে, জি জি, আপনার কাছে শুধু একটা জিনিস চাইবো, আপনি তো জানেন সৌদি আরবে থাকেন, আপনি তো মুসলমান আমি যত জানি, হৃদয় ইলিয়াস নাম, তাই তো? এবং থাকেন আপনি মুসলমানদের সেই পুণ্যভূমি সৌদি আরবে, যেখানে যেখানে আপনি জানেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে মানুষ, যে জিনিস, সেটি হচ্ছে মানুষ। এবং সেই রকম লাখ লাখ মানুষ, মিনিমাম 25-30 lakh পিপুল একসাথে হিট করে আমাদের এই নেটওয়ার্কে এই প্রোগ্রামগুলো শোনার জন্য, তাদেরকে মাথায় রেখে বলুন। এবং যদি এই ঘটনাটা ঘটে থাকে, আমার কাছে অস্বাভাবিক এই অর্থে মনে হবে না যে সাধারণ মানুষের জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ঘটনায় ঘটতে পারে। জরুরি হচ্ছে সেই ঘটনাটাকে ফাইন্ড আউট করা, এবং যদি পরবর্তীতে নিজেকে ঠিক করার সুযোগ থাকে ঠিক করে ফেলা। প্লিজ বলুন।
আপনি যেটা বলছেন সেটা হলো যে আমি ওর কাছে অনুমতি পেলাম যে আমি তো ওকে বাজারে দেখবো, তোর জন্য যত রাজি হচ্ছে না তখন আমাকে অনুমতি দিচ্ছে কিন্তু, ঠিক আছে? ও আমি আমি ওর অনুমতি দিয়েই আমি ওকে বললাম,
জি,
বলার পরে যাই হোক, ও তখন বলল হ্যাঁ। তারপর থেকে আমি কোকাকে রিপিট করি যে কোকন, ও কিন্তু মেয়ে ভালো না।
এই প্রসঙ্গগুলো শুনেছি আপনার কাছ থেকে, হৃদয়।
হ্যাঁ শুনছেন তো, এটাতেই বাদ দাবে, এটা যে কোনো মতে তোর।
এবং আপনার যুক্তিটাও আমি মেনে নিয়েছি যে মেয়েটা যখন এখনই আমার দিকে ডাইভার্স হচ্ছে, খুব সংসারে আসার পর আরেক দিকে ডাইভার্স হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা ওখানে যে খুব সাধারণ মানুষ হওয়ার কারণে আপনার দ্বারাও আপনার নিজের চেতন অথবা অবচেতন মনে, মনের মধ্যে কোন না কোন জায়গাতে একটা দুর্বলতা তৈরি হয়ে গেছিল এই মার্জিয়ার প্রশ্নে।
ইম্পসিবল, সেটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো মনে করবো যে সেটা মিথ্যা। আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে আমি এই কথাগুলি ওকে শেয়ার করতাম না। আমি জাস্ট ওকে জাস্টিফাই করার জন্য আমি এগুলো বলছি, বলার সাথে সাথে আমি রিপিট করে বলছি যে খোকন তুমি সরে যাও, কারণ তোমার ভবিষ্যৎ একে দিয়ে চলবে না। এ কথা বলার পরে সে বলছে আমার পক্ষে সম্ভব না। বলছি জাস্ট ওকে, তোমার যা ভালো লাগে তুমি করো, এটা তো আমাকে জড়ায়ও না।
তারপর আপনি
কথা বলে আমি তাদের সাথে কথা বলতে টোটালি অফ করে দিই।
আপনার সাথে কি এর মধ্যে মার্জিয়ার কোন রকমের কমিউনিকেশন হয়নি?
না, এসবে তো আমি দেশে আসার পর হয়েছে, যাই হোক আমি সেটা পরে আসতেছি। তো একটা পর্যায়ে আমি ওর ওর চোখটা নষ্ট হয়ে যায়, যাওয়ার পরে সে তো ও ফ্যামিলির রোজগার করার মতো একমাত্র ছেলে, তো ভিসা করতেছিল না। যাই হোক, আমার বড় ভাইয়া এবং আমার এক কাজিন মামাতো ভাই, ওরা দুজনে ভিসা ঠিক করে দেয়। ঠিক করার পরে ইন্ডিয়াতে যায়, যাওয়ার পরে আমি ওকে অনেক ফোন দিই।
আমি জানি আপনার এই যে মনোভাবতার কথাগুলো আসছে, বারংবার না বলি কারণ এটা অলরেডি প্রুভেন, এটা অলরেডি আমরা একনলেজ করেছি যে আপনার প্রচন্ড মনোভাবতা ছিল এর জীবনের বিভিন্ন বাঁকগুলোতে সুদৃঢ় দেওয়ার জন্য।
শুনেন প্লিজ, আমার একটু কথা শুনেন, ও আমাকে দোষারোপ করছে তাতে আমার কোনো দুঃখ নাই।
এখন বলেন মার্জিয়ার সাথে কি আপনার যোগাযোগ হয়?
আমাকে দোষারোপ করতে পারে,
আপনি মার্জিয়ার সম্বন্ধে বলেন।
আমি বলছি এই কথাটা, আমি ওকে শুনে বলছি এবং সবাইকে বলছি যে আল্লাহ আমার একটা অংশ তারা নিয়ে যা, কিন্তু তারপরে ওকে তোরা ভালো কর।
মার্জিয়ার প্রসঙ্গটা বলেন, মার্জিয়ার প্রসঙ্গটা বলেন, এখন কি মার্জিয়ার সাথে আপনার যোগাযোগ হয়?
আমার সাথে টোটালে আমি ওখান থেকে অফ করে দিই, অফ করার পর আমার সাথে কোনো যোগাযোগ হয় না। তখন আমি কুকুরে বলি যে আমি তার কথাটা বলবো না, আর বলার দরকারও নাই। তা আমি বাংলাদেশে আসি, আসার পরে দেখি আমাদের লাস্ট টেস্টটা হয়তোবা একটা পর্যায়ে যাই, দেখি তাদেরকে বুঝে পায়ে হাতে ধরে কি করা যায়, আমরা করব লাস্ট চেষ্টাটা আমরা করব।
এইটার জন্য আপনি দেশে ফিরেছিলেন এবং সর্বশেষ চেষ্টা কি করেছিলেন আপনি?
আচ্ছা, সর্বশেষ চেষ্টা হলো যে আমি এসে,
কবে এসেছিলেন দেশে আপনি, লাস্ট কতদিন আগে এসেছিলেন তখন? এটা
আমি বাংলাদেশ আসছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 2 তারিখে,
এই 2011 মার্চের 2 তারিখে।
জি
আচ্ছা, এসে তারপর আপনি যোগাযোগ করলেন মার্জিয়ার সাথে?
না, আমি এসে যোগাযোগ করি নাই, আসার পরে আমাদের সাথে যোগাযোগ আসছিল না, যোগাযোগ তো জাস্ট বিদেশ থেকে অফ। তো আমাকে বলতো যে এখন ফোন করবে, আমি বলছি না ওর কাছে ফোন করে কি হবো, তো ওর কাছে ফোন দিলেও যা দিল তা, এখন তোরা কি করতেছিস না করতেছিস তারা বুঝছে, আমাকে টানিস নেই সঙ্গীতটা। আমি আমাকে টানলো হয়তো আমার মাথা ব্যথা খারাপ, আমি হয়তো উল্টা পাল্টা কিছু বলবো, সেটা তো হয়তো তার ক্ষতি হবে বরঞ্চ ভালো হবে না। আমি কথাগুলো কোকাকে বলি, তো ঠিক আছে, এটা না বলে একটা দিন চল সময় করে যাই, যাওয়ার পরে দেখি কি করা যায়। এই কথা আমি কোকাকে বলি, তো সময় পাইনা আপনার একটা দিন সময় পাই, সেটা হলো পহেলা বৈশাখ। তো ওই দিন আমরা যাই, যাওয়ার পরে তাদের বাসায় যাই, তাদের বাসায় যাওয়ার পরে তাদের যে অনুভূতি গুলো, তাদের যে কথাবার্তা, এবং আমরা তিনটা চলে গেছি, আমাদেরকে যে তারা বসতে বলে সে বসতেটাও কিন্তু আমাদেরকে বলে নাই ওই বাড়িতে।
আচ্ছা একটু একটু ওয়েট করবেন। আচ্ছা কখন এই যে যাওয়ার ব্যাপারটা, 14 এপ্রিল মানে পয়লা বৈশাখ, মার্জিদের বাসায় যাওয়ার ব্যাপারটা, এই উদ্যোগটা কে নাই প্রথমে?
ব্যাপারটা
নিয়ে যে সেটেল করা যায় কিনা এরকম কথা বলেই তো আপনাকে নিয়ে গেছে।
আচ্ছা
হৃদয় তারপর বলেন।
আচ্ছা
আপনাদেরকে বসতেও বলেনি, সেখান থেকে বলেন আপনি গেলেন এবং আপনাদেরকে বসতেও বলেন, তারপর বলেন।
যাই হোক, একটা পর্যায়ে আমরা যাই, যাওয়ার পরে ওর চোখটা নষ্ট হয়ে গেল, হওয়ার পরে তাদের বাড়ির কেউ ওকে জিজ্ঞাসা করলো না যে খুকন তুমি এত কিছু হয়ে গেল, ইন্ডিয়াতে গেল, অপারেশন করে আসলা, দেখি তোমার চোখটার কি আশায় বিষয়, মানে কেউ কিছুই বলল না, এবং ওই বাড়ির কেউ আমাদের সামনে আসলো না। আমাদের সামনে না আসতে আমি ইভেন আর চোখ নষ্ট হওয়ার পর আমি বিদেশ থেকে ফোন দিয়ে আম্মুর সাথে একদিন কথা বলি, কথা বলার পর আম্মুকে আমি বলছিলাম যে আপনার মেয়েটা একদম 6 ইঞ্চ সম্পূর্ণ ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, কিন্তু বিয়ের এক সপ্তাহ পরে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেল কিংবা তার একটা অংশ চলে গেল, তখন কি আপনি পারবেন আপনার মেয়েটাকে রিটার্ন আনতে? না বাবা, এটা তো পারবো না। আমি বলছিলাম যে তাহলে আপনার এটা মেনে নিতে চান না কেন?
একটু লাইনে থাকবেন, মার্জিয়াকে একটু ফোনে কমিউনিকেট করার চেষ্টা করবে এখন, অথবা মার্জিয়ার মামানিকে। জি বলুন, জি প্লিজ বলুন হৃদয়।
তারপর আমরা চলে আসি, চলে আসার পর আমি বললাম দেখ এখানে তো আর যেটা হইতেছে তুই যে আশা করছিস মনে হয় না হবদস্ত, তাই কি করবি আর, জীবনটা নতুন করে শুরু কর, ঠিক আছে? আর আমাদেরকে যেভাবে আসলাম আমরা, আমাদেরকে মূল্যায়নই করলো না, ঠিক আছে?
এরপরে কি যোগাযোগ হয়েছে হৃদয় মার্জিয়ার সাথে?
এরপরে আমার সাথে যোগাযোগ হবে, তো একদিন আমার শোরুমে আসে, আসার পরে ও ফোন দেয়, ফোন দেওয়াতে ওর ফোন রিসিভ করে না, রিসিভ করে না, তো আমার মোবাইল দিয়ে ফোন দেয়।
আপনি ফোন দিয়েছিলেন হৃদয়ের মোবাইল থেকে?
আমার মোবাইল থেকে ফোন দেয়, ফোন দেওয়ার পর ওকে বলে যে দেখেন খুকুন ভাই, আপনি আমাকে কখনো ডিস্টার্ব করেন, আপনি আমাকে ফোন করেন না, শুধু শুধু আমাকে কেন ডিস্টার্ব করেন? তখন এমে এই কথাগুলো বলে, বলারটা আমি ওকে বলি যে দোস্ত যা হওয়ার হয়ে গেছে এটা বাদ দেস না, এটা নিয়ে কেন তুই মাথা কামাইছিস, জীবনটা তো নষ্ট কেন করতেছিস? ওকে অনেক বুঝায়, বোঝানোর পরে ও তখন আমার উপর প্রচন্ড রাগ হয়।
আপনার সাথে কি যোগাযোগ হয়েছে এর মধ্যে আর?
আমার সাথে যোগাযোগ হয়নি, তো পরে কথা বলার পরে ও তখন বলে না ওকে দেখে।
মার্জিয়ার মা এবং তার মামানি এবং মার্জিয়ার প্রশ্নে কি আপনার ওই বিশ্বাসটা আছে যে ওরা যে ইনফরমেশনটা দিবে এই পুরো ঘটনাটাকে ঘিরে সেই ইনফরমেশনটা সঠিক হবে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু মার্জিয়ার মায়ের সাথে,
সেটা একটা সেলফি, সে যদি তার মন থেকে ভালোবাসতো তাহলে তো ওর যদি দুটা পাও না থাকতো, দুটা চোখ না থাকতো,
সেটাই আমরা এই কমিউনিকেশনটা দিয়েছি। এবং হৃদয় আপনি পরিষ্কার করেছেন আপনার জায়গাটা যে আপনি এর মধ্যে কোন রকমের কোন যোগাযোগ করেননি মার্জিয়ার সাথে, এই তো বলেছেন তাই তো? আপনি এপ্রিলে কথা হলো, তারপর শোরুমে আপনার ফোন নাম্বার নিয়ে কথা বললো, তারপর থেকে কখনোই মার্জিয়ার সাথে আপনার যোগাযোগ হয়নি, ঠিক তাই?
না,
কোনটা ঠিক, যোগাযোগ হয়েছে না হয়নি? মার্জিয়ার সাথে হৃদয় আপনার যোগাযোগ হয়েছে কি হয়নি 14 এপ্রিলের পর থেকে? আর হয়নি তাই তো? ওনার সাথে কথা বলে আমরা একটু কমিউনিকেশন করার চেষ্টা করি। ওকে হৃদয়, হৃদয়ের এই কথার প্রেক্ষিতে আপনার কি বলার আছে এখন বর্তমান অবস্থা বলেন, হৃদয়ের সাথে কি মার্জিয়ার সম্পর্ক আছে বলে আপনার ধারণা?
বর্তমান সম্পর্ক গুরু, সেদিন ইমতেজার ভাইয়া ফোন দিছিল, তখন বলছে যে মার্জিয়া তখন বলল যে কি হৃদয় তার কথা কণ্ঠ শুনে বলে তো হৃদয়। এখন গুরু কি করে বুঝবো যে আসলে ওর সাথে যোগাযোগ আছে কি
না? এই কণ্ঠতেই প্রমাণিত হয় না, কারণ হৃদয়ের নাম্বারটা তার চেনার কথা, একটা অন্য নাম্বার থেকে ফোন দিলে হৃদয়ের নাম বলার কথা না।
সেটাই অবশ্যই গুরু বলে যে
আর অন্য কোন এভিডেন্স আছে যে এখনো হৃদয়ের সাথে কমিউনিকেশন হয় মার্জিয়ার?
ওইটা গুরু আসলে আমি একটু খোলামেলা বলতে চাই গুরু, আসলে আমাকে যেভাবে বললো আমি তো একটু বলতে চাই গুরু, কারণ আমার তো একটা অঙ্গ চলে গেছে গুরু, আমার একটা অঙ্গ চলে গেছে, আমি একটা মিথ্যা কথা বলবো না গুরু, কারণ আমি যে কথাগুলো আমি নিজের কানে শুনছি গুরু, আমি কারো কানে শুনি না গুরু। আমি ওইদিনকে শুক্রবার রাত্রে সারা রাত আমি মার্জিয়ার সাথে ছিলাম, ও যোগাযোগ করে ফোনে বলছে।
কত তারিখের ব্যাপার?
সেটা হলো ওই 2010 সালের রোজার ঈদ,
আমরা ওইখানে আর যাব না, 2011 তে এসে 14th April-এর পরে।
না গুরু,
কোনো এভিডেন্স পেয়েছেন আপনি?
না গুরু, যেটা বললো যে হৃদয় যেটা বললো যে আমি ওর সাথে কোনো যোগাযোগ না কিছু বলি না, আমি গুরু সেটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে আসলে ও যখন ফোনটা দেয় মার্জিয়া আমাকে ইনফরমেশন দিচ্ছে ভাইয়া যে আপনার কথা একটা দিন অন্ত বলছে, একটা কথা বলছে আর আপনার কথা কোনোদিন বলে না, সে আপনার ওর হৃদয়ের কথাই বলছে, নিজের প্রশংসা করছে, আপনার নামে বদনাম হয়ে গেছে। আর ওই রাত্রে যেদিনকে আমি রাত 3টা বাজে আমি ফোন দেই, হৃদয় তোকে ফোন দিয়েছিলাম তোর মনে আছে 2010 সালে রোজার ঈদের পরে শুক্রবার রাত্রে, তখন আমি ওখানে ছিলাম মার্জিয়াদের বাসায়, তুই জানিস না, কিন্তু তোকে ফোন দেওয়ার পর এই মার্জিয়া রাত 3টা বাজে তোকে ফোন দিছিল, তখন তুই বলছিলি যে মার্জিয়া আমি তো চলে আসতেছি ঈদের পরে, আসার পরেই খোকাকে আমি বিয়া দিয়ে দেব, খোকা আমার কথা শুনবে, আমার কথা ফালাবে না, বিয়া দেওয়ার পরে তোমার আমার পথ ক্লিয়ার, ঠিক আছে? তারপরে
আমরা কি হৃদয় কি ফোনে আছে তো? হৃদয় এই কথা প্রেক্ষিতে কিছু বলার আছে?
তারপরে গুরু শেষ না গুরু, আমার গুরু শেষ না,
এই কথাটা কি আপনি বলেছিলেন হৃদয়?
না,
এটা হৃদয় এটা আমার, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, আমার একটা অঙ্গ চলে গেছে, একটা চোখ গুরু, আমি এই প্ল্যাটফর্মে দাঁড়াই লাখো দর্শকের সামনে,
আমি এখানে বিষয় না হৃদয় এবং খোকন, আমি বিষয় না, বিষয় হচ্ছে আপনাদেরকে আজকের পর থেকে মানুষ কিন্তু আপনাদেরকে বাই নেমে চিনবে,
সেটাই গুরু। আমি সেটা
আপনারা মানুষের সাথে এই ধরনের কোন রকমের হিপোক্রেটিক ইনফরমেশনে যাবেন না,
সেটাই গুরু। আমি সেটাই বলতে চাই গুরু, আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি গুরু এই কথার ভিতরে, আমার একটা চোখ গেছে গুরু, আমার আল্লাহ জানে আমার আরেকটা চোখ নিয়ে যায় গুরু, তারপরও মানুষ মিথ্যা কথা বিশ্বাসঘাতকতা এভাবে করে, আমার এটা জানা ছিল না গুরু, এটা আমি নিজের কানে যদি না শুনতাম গুরু আমি কখনো, কারণ ওর প্রতি আমার যে ভালোবাসা ছিল, ওই আমার যে বন্ধু, আমার কোনদিন আমি বিশ্বাস করতাম না, যদি আমার মাও বলতো আমি বিশ্বাস করতাম না গুরু, যেটা আমি নিজের কানে শুনছি গুরু, এটা অবিশ্বাস করা আমাকে কি, আপনি আমাকে যা বলবেন গুরু, আমার জীবনটা যদি চলে যায় আমি বলতে পারবো না যে মিথ্যা কথা, যে এটা বলে নাই, এটা বলছে গুরু আমি নিজের কানে শোনা, যে খোকাকে আমি বিয়ে করাবো, বিয়ে করলে আমার
এই কথাটা যদি আপনি নিজের কানে না শুনতে, আপনার মাও যদি বলতে তাও বিশ্বাস করতো?
তা আমি বিশ্বাস করি, ওর প্রতি আমার এত বিশ্বাস ছিল গুরু, মানে সেই বিশ্বাস আমার মা বললো আমি বিশ্বাস করতাম না গুরু, কিন্তু আমি নিজের কানে শুনছি গুরু, যখন ফোন করি ইয়ারফোন দা মার্জিয়ার কানে একটা ছিল, আমার কানে একটা ছিল, যদি মার্জিয়া এখন লাইনে আসতো গুরু আমি অবশ্যই জিনিসটা ক্লিয়ার হাজার লাখো দর্শক শুনতেছে বুঝতে পারতো আসলে কি বেমেন কি রয়ে করছে আমার সাথে, ঠিক আছে? তারপর ফোন কাটার সাথে সাথে আমি মিস কল দিচ্ছি, তারপর তুই আমাকে ফোন দিছিলি না, আমি বললাম না যে আমার মার্জিয়া চিন্তা ঘুমাস না, তখন গালাগালি করলি, ফোন কাটে আবার মার্জিয়াকে তুই ব্যাক করলি যে মার্জিয়া তুমি কি খোকাকে এসব কথা শুনেছো? না, খবরদার শুনে না, খোনালে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আমি আসতেছি, আসার পর খোকার বিয়ে দিলেই তোমার আমার পথ ক্লিয়ার, তুই এসব কথা বলিস না, আমি নিজের কানে শুনছি, তুই বল শপথ, কোরআন শপথ করে বল যে আমি বলি নাই।
না, কোরআন মাজিদকে এত সহজে আপনারা এভাবে নামাই নিয়ে আসেন না, বাট যে বিষয়টা বলছেন আপনি,
আমি গুরু নিজে শুনছি গুরু, আমি বলছি তোর উপরে আমার এত বিশ্বাস ছিল গুরু, যদি আমি সেটা বললাম গুরু যে আমার মাকে আমি অনেক ভালোবাসি গুরু, আমার মা যদি বলতো আমি আমি বিশ্বাস করতাম না, আমি নিজের কানে শুই না গুরু, আমি কি বলবো, নাহলে আমি ওকে ভুলে যাব, ওই আমার একটা আত্মা ছিল, ওর সাথে কথা না বলে আমি অস্থির হয়ে যেতাম, ওই আমার সাথে কথা না বলে অস্থির হয়ে যেতাম, মানে একটা একদিন যোগাযোগ না হলে রেগুলার আমি দুই চারটা মিস কল দিতাম, যোগাযোগ ওর সাথে হতোই গুরু, কিন্তু নিজের কানে যখন গুরু আমি শুনছি গুরু পৃথিবীতে, তখন মনে করলাম যে পৃথিবীতে মানুষ আর মানুষ নয়, মানুষ সব অমানুষ হয়ে গেছে, কি করে একটা বন্ধুর বুকে এভাবে একটা বন্ধু ছুরি মারতে পারে, যদি এটা আমি নিজের কানে শুনতাম গুরু আমি বিশ্বাস কখনো করতাম না গুরু, আমি করতাম না। এটা মার্জিয়া যদি লাইনে আসতো, মার্জিয়া পুরা ছিল, মার্জিয়াকে তুই বলছিলি তুই বলছিলি কিস কিস দিতে, মার্জিয়া তোকে কিস দিছিল? দেয় নাই, তুই রাগ করে ফোন রেখে দিছিলি, দুইবার বলছিলি কিস দিতে নাকি, মার্জিয়া আমাকে জিজ্ঞেস করছে কিস দিব, বলছি না তোকে কিস দেয় নাই, এটা কি মিথ্যা কথা বলতে পারবি? বল বল মিথ্যা কথা, লাখো লাখো মানুষ শুনতেছে, ওই বিষয়ে ধ্বংস হয়ে যাবি দোস্ত, লাখো লাখো শ্রোতা, লাখো লাখো শ্রোতা শুনতেছে, তারা তাদের অভিশাপে, যদি আমি সত্যি মিথ্যা হয়ে থাকি লাখো লাখো শ্রোতার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব, আর যদি তুই যদি তোর কথা যদি মিথ্যা হয়ে থাকে, তুই বলতে এটা মিথ্যা কথা আমি বলি নাই, তো তুই ধ্বংস হয়ে যাবি, বল আমি প্ল্যাটফর্ম থেকে, আমি এই প্ল্যাটফর্ম থেকে বলবো যে আল্লাহ, হে আল্লাহ, তুমি যদি আমি আমি যে কথা বলছি এই কথা যদি মিথ্যা হয়, ঠিক আছে, তুমি যা শাস্তি আমাকে দাও আমি মাথা পেতে নেব, আমার আমার কোনো তোমার উপরে আমার কোনো অজুহাত থাকবে না, ঠিক আছে? তুই বল আল্লাহর কাছে শপথ করে বল যে এইসব কথা, তবে বলার শপথ করার আগে দোস্ত কথা কথাই ঠিক আছে, কিন্তু এমন কথা বলবি না যে কথা সত্যি কথা, একটা সত্য কথা ঢাকার জন্য মিথ্যা কথা বল, নিজের জীবনটাকে অভিশাপে নিচে নিস না, লাখো লাখো শ্রোতার বল।
তুই কি শরদদা বলতে কিছু জানোস?
আমি আমি নিজের কানে শুনছি, আমি নিজের কানে শুনছি হৃদয়, আমি নিজের কানে শুনছি। আমি
তুই নিজের কানে যখন শুনছ তখন তো এটা আমাকে বললি না কেন?
কেন তো আমি আমি
মানুষকে বললি না কেন? তুই সবসময় বললি না কেন?
না না না, আমি তো আমি আমি বলবো কি করে? তুই যে ছুরি আমার পক্ষে মারছিস, বলার কি আছে এখানে? এখানে তো বলার কিছুই নাই, এখানে তুই তো আমাকে শেষ করে দিছিস। যে মার্জিয়া মার্জিয়া বলছে যে আপনার অনলি একদিন আপনার কথা বলছে, আর কোনোদিন আপনার কথা বলে নাই, সবসময় নিজের প্রশংসা। তুই বলছিস আমি ঢাকা আসতেছি, ঢাকা এসে পাঁচতলা বাড়ি করবো, পাঁচটা গাড়ি কিনবো।
যখন ফোন দেয় তখন তার মার্জিয়া বলছিলাম সরাসরি ফোনে যে আমি কি তোমাকে কখনো কিছু বলছি, তখন মার্জিয়া কি বলছিল তোরে?
সেটা তো মার্জিয়ার সাথে মার্জিয়ার সাথে কমিউনিকেশন আগে তুই করে নিছিস, কিভাবে বলবি সেটা তো আমি জানি না। ঠিক আছে, সেটা মিথ্যা, আমি 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 সেটা মার্জিয়ার নানুর কথা, মার্জিয়ার নানুর কথা, মার্জিয়ার নানুর কথা, মার্জিয়ার মায়ের কথা, মার্জিয়ার মামানির কথা, যে তোমার ধ্বংস করছে তোমার বন্ধু, সেটা।
আচ্ছা আমরা একজনের কথা শুনি, শুধু আমারও প্রশ্ন একটাই, এত বেশি এত হৃদয় আপনাকে আমারও প্রশ্ন, যে এত বেশি বিশ্বাস নিয়ে যখন কথাটা বললেন আপনি, আপনি বলছিলেন যে আমার মাও যদি উঠে আসে, আমার মা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালোবাসার একজন ব্যক্তিত্ব, সেও যদি বলে তাও আমি বিশ্বাস করতাম না, কারণ আমার এক আত্মা ছিল যার নাম হৃদয়। সেই হৃদয়ের কথাটা যদি আমি কানে না শুনতাম, হৃদয় আমারও প্রশ্ন আপনার কাছে, জাস্ট আমি এই কথাগুলো শুনে জিজ্ঞাসু হয়ে প্রশ্নটা করছি, আদৌ আপনি এই কথাটা বলেছিলেন তখন ফোনে?
না, ও অনেক কথা মিথ্যা বলছে, যা কেউ বলক, ওর
আলোচনা
মিথ্যা বলছে বলক, সেটা ওর ব্যাপার। তবে ও যেটা বলল যে ওর মা, ওর মাকে তো বিশ্বাস করে না,
আচ্ছা আমরা এগুলো নিয়ে কথা বলতে থাকবো। হৃদয় আপনি ফোনে আছেন এবং সাথে আছে আজকের আমন্ত্রিত অতিথি, এগুলো নিয়ে আমরা অবশ্যই কথা সামনের দিকে বলবো। এবং এই আমাদের কাছে, আমি বারবারই বলি যেটা আমাদের হয়তো একটা লিমিটেশন, যে আমাদের কাছে কোনো লাইং ডিটেক্টিং মেশিন নাই যার মাধ্যমে আমরা জেনে ফেলবো কখন কে কোন মুহূর্তে মিথ্যা কথা বলছে।
গুরু এটা থাকলে গুরু অবশ্যই অবশ্যই আজকে এই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়ে যেত, আসলে কে সত্যি কে মিথ্যা কথা বলছে।
মজার ব্যাপার কি জানেন, যে এই জিনিসটা প্রকাশিত হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে, তার প্রমাণ আপনি কি নিতে চান? প্রমাণটা আমি আপনাকে দিচ্ছি, কয়েকটা ফোন কল নে, দেখবি যে গড়ে সব মানুষই সেটাই বলবে যেটা বলার কথা, বা
This track was downloaded from fusionbd.com
যেটা বলা উচিত।
ওকে বন্ধু, তো আপনারা আমাদের কিছু করলে ফোন করতে পারেন, আমাদের ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে 9893666, এই নম্বরে আমাদেরকে ট্রাই করুন। আর এর মধ্যে
আর আমার আমি বলেছি একটা কথা, আমরা প্রথমেই ফোন করে আপনাদের কাছ থেকে এটাই জানতে চাইব, আমি শুধু একা না, আমার মনে হয় সবাই জানে এবং বুঝে যে লাইং ডিটেক্টিং মেশিন না থাকলেও মানুষ কিন্তু বুঝেই যায় যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর আপনার পুরো বিষয়টা নিয়ে আমি পুরো বিষয়ের একটা পুনর্মূল্যায়ন করব একদম অনুষ্ঠানের শেষ পাঁচ মিনিটে, তার আগে আমি কিছু ফোন কল নিয়ে নিই, যে ফোন কলের মাধ্যমে শুধু প্রশ্ন আমার একটাই থাকবে যে খোকন এবং হৃদয়ের মধ্যে এই যে বাগবিতণ্ডা হল, এই পুরো বিষয়টা জুড়ে কে সত্যি কথা বলছে এবং কে মিথ্যা কথা বলছে।
এবং বন্ধুরা কিন্তু এর মধ্যে এসএমএস করে
আমি মেসেজগুলো পরে নিব, আমি সরাসরি ফোন কল নিয়ে নিই। তাহলে বিষয়টা আমি আমি যে আপনাকে বললাম খোকন, যে মানি লাইন ডিটেক্টিং মেশিন ছাড়াই আমরা বুঝতে পারি যে কে সত্যি আর কে মিথ্যা বলছে, দেখি লিসেনাররা কি বলে। আমার পুনর্মূল্যায়নটা সর্বশেষ এসে বলবো, প্রশ্ন একটি, প্রশ্নটি আবার করো।
হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম বন্ধু, নাম বলুন, গুরু আছেন, কথা বলুন।
আমি রামপুরা থেকে তামিম বলতেছিলাম।
তামিম সালাম আলাইকুম।
জি ওয়ালাইকুম সালাম, আমার অনেকদিন ধরে ইচ্ছা আপনার সাথে একটু কথা বলবো।
জি তামিম, কথা বলুন, কিন্তু তার আগে আমাকে প্রশ্নটির উত্তর দিন। এতক্ষণ পর্যন্ত বাগবিতণ্ডা চলছিল খোকন এবং হৃদয় দুইটা কাছের বন্ধুর সাথে, আপনার কে মনে হয় যে কে সত্যি কথা বলছে?
জি আমার পুরো ঘটনাটা শোনার পরে আমার তাই মনে হচ্ছে যে এখানে খোকন সত্যি কথা বলতেছে আর হৃদয় পুরোপুরি মিথ্যা বলতেছে। কারণ এরকম হয়, আমরা এরকম সবসময় জানি দেখি যে এরকম নিজের দুষ্ট সচরাচর আসলে কেউ বলতে চায় না। আমার মনে হচ্ছে যে খোকন এই সত্যি কথা বলতেছে, ইভেন হৃদয় নিজেকে সেভ করার জন্য, ইভেন নিজের দুষ্ট ডাকার জন্য মিথ্যা কথা বলতেছে।
তামিম, আপনার জীবনের এখনো আমার যতটুকু টোনালিটি শুনে মনে হচ্ছে যে আপনার বয়স খুব বেশি না, জীবনের অনেক বড় অংশ পড়ে আছে আপনার সামনে। আপনি কি এমন বন্ধুত্বের মধ্য দিয়ে যাবেন যে বন্ধু আপনার জন্য জীবন দিয়ে দিবে, যে বন্ধু আপনাকে প্রতিষ্ঠা পাইয়ে দিতে গোটা পৃথিবী নিয়ে এসে আপনার সামনে হাজির করে দিবে, কিন্তু যে বন্ধু সবচেয়ে সেনসিটিভ বিষয়টা নিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এমন বন্ধুকে আপনি পেতে চান আপনার পুরো জীবনে?
অ্যাকচুয়ালি আমার জীবনে কখনো আমি এমন বন্ধু কামনা করি না। আমি এমন একটা বন্ধু চাই যার কাছে আমি সবকিছু শেয়ার করতে পারবো, যে আমার সাথে সবকিছু শেয়ার করবে। ইভেন এমনও কিছু কথা থাকে যা ফ্যামিলিকে বলা যায় না, বাবা মাকে বলা যায় না, ভাই বোনকে বলা যায় না, কিন্তু একটা ভালো বন্ধুর কাছে সবকিছুই বলা যায়।
ম্যাম আপনি কি চান, 5 কোটি টাকা চান নাকি বিশ্বস্ত বন্ধু চান?
হ্যাঁ, আমি অবভিয়াসলি একটা ভালো ফ্রেন্ড চাই, যেটা আমার 5 কোটি টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান থাকবে বন্ধুত্ব সম্পর্কটা।
আপনার কথা শুনছে আজকের অতিথি বন্ধু, আপনি অলরেডি এর মধ্যে শুনেছেন যে আমার খোকন বন্ধু অনেক কিছু হারিয়েছে তার জীবনে, সবচেয়ে বড় হারানোর যে কষ্ট সেটি হচ্ছে তার যে অঙ্গহানি হওয়া, তার যে চোখটা হারিয়ে ফেলেছে এই যুবক বয়সে, এবং তার চেয়েতে আরো একটি কষ্টে সেটি হচ্ছে তার যাকে সে ভালোবাসে, সে ভালোবাসাটা সে মানুষটি ডিজার্ভ করে কিনা জানি না, বাট যাকে ভালোবাসে সেই মানুষটি তার সাথে নেই। সব মিলিয়ে আপনার যদি কিছু বলার থাকে আজকের অতিথি বন্ধুকে।
ভাইয়া ভালো, ভালোবাসার মানুষ পাশে না থাকলে ভালো থাকা যায় না ভাইয়া। এটা আমি এটা ভাইয়া আমি কোন প্রত্যেকটা মুহূর্তে কষ্ট থেকে ভাইয়া ভালো থাকতে পারি না ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও পৃথিবীতে আসলে কারোর জন্য কারোর জীবনই থেমে থাকে না। জীবন সেটা নদী স্রোতের মতোই বহমান, সে চলবেই। আমি চাই যে আপনি এখন যে অবস্থানে আছেন সেটা থেকে ঘুরে আসেন এবং নিজের লাইফ থেকে নতুন করে সুন্দর করে সাজান। পৃথিবীতে একটা অঙ্গ না, দুটা অঙ্গ ছাড়াও মানুষ বেঁচে আছে। সেদিন টিভিতে দেখলাম একটা লোক দুটা পা নেই কিন্তু সে একজন সাংবাদিক। তো সেক্ষেত্রে আপনার এখনো শুধু একটা অঙ্গ নয়, বাট এখনো পুরোপুরি অঙ্গ এখন আপনার আছে। আপনি ইচ্ছে করে চাইলে ঘুরে দাঁড়াতে পারেন। তো আমি আপনার জন্য সবসময় দোয়া করবো যেন আপনি নিজের লাইফটাকে নিজে সুন্দর করে গুছান এবং সুন্দরভাবে বেঁচে থাকেন, সেটা আপনার জন্য আমার শুভকামনা থাকলো।
আর তামিম, আমার একটি কথা বলার আছে যে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমার লাভগুরু হিসেবে কষ্ট করে প্রতিদিন এখানে উপস্থিত হওয়ার দরকার আছে কিনা, কারণ এতগুলো লাভগুরু জন্ম হয়ে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে
এবং যথার্থ বলেছে।
জুনিয়র লাভগুরু তামিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য।
আমার একটা কথা আছে,
জি প্লিজ বলুন।
আমি আপনার এই অনুষ্ঠানটা প্রতি বৃহস্পতিবারে সবকিছু ফেলে রেখে শুনি, ইভেন আপনার এখানে আসারও আমার খুবই ইচ্ছে আছে। আমার একটা ছোট বেবি আছে, ওর নাম তাহমিদ এবং আমার হাজবেন্ডের নাম রাসেল। আমরা সবসময় এখানে আসতে যাই, ইচ্ছা আছে একটা সময় সুযোগ করে ইনশাআল্লাহ এক সময় আসবো।
তামিম, তাহমিদ এবং রাসেল, সবার জন্য থাকলো অনেক 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 শুভেচ্ছা, এবং আমরা যেদিন তিনজনকে একসাথে পাবো সেদিন মনে করব যে আমার ভালোবাসার লাভগুরু স্টুডিওটা একটা কমপ্লিট প্যাকেজে পরিণত হয়েছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা।
হ্যাঁ, ইভেন মেঘলা পু টুটুল ভাইয়া, ইভেন আপনার জন্য সবসময় আমার শুভকামনা থাকে। আমি দোয়া করি সবসময় যেন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ইভেন আপনাদের মতো আরো
অনেক ধন্যবাদ।
আর বন্ধু, শুনলেন তো এতক্ষণ তামিম আপুর কথা, আর ইচ্ছে করলে আপনি আমাদেরকে এখন ফোন করতে পারেন, নাম্বারটা জানিয়ে দিচ্ছি 9893666। আর তার জানিয়ে দিচ্ছি যে ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:55। আর অনেক এস এম এস চলে এসেছে,
আমরা এর মধ্যে যদি ফোন কল পাই ফোন কলটা আগে অ্যাটেন্ড করব। প্রশ্ন একটি,
ওকে,
প্রশ্ন একটি,
ফোন কি এসেছে?
হ্যাঁ, আমরা অপেক্ষা আছি, এর মধ্যে একটা ফোন চলে এসেছে, আমরা যাচ্ছি সেই ফোন কলটা নেবার জন্য। বন্ধু, হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
গুরু, আমি অরণি বনশ্রী থেকে বলছি।
হাই অরণি, সুইট,
কেমন আছেন আপনি গুরু?
অনেক অনেক যাচ্ছিলাম, এখন তো মানে মিলিয়ন্স টাইমস বেটার।
জি ভাইয়া,
জি বলেন।
কিন্তু প্রশ্ন একটাই অরণি আপনার কাছে, সেটি হচ্ছে যে এতক্ষণ ধরে বাগবিতণ্ডা চলছিল খোকন এবং হৃদয় দুই বন্ধুর মধ্যে, আপনার কি মনে হয় কে সত্য কথা বলছিল?
আমি তো ফার্স্ট থেকে শুনছি, আমার কাছে মনে হয়েছে খোকন ভাইয়াই তাই বলছে,
সত্যি কথা বলছে।
আর উনি মানে ওনার নামটা যেন কি,
হৃদয় ছদ্মনাম আর কি, ওনার অ্যাকচুয়াল নাম মনে হয় ইলিয়াস, তাই তো? আচ্ছা, হৃদয়
গুরু।
হ্যাঁ গুরু, উনি মানে কনভিন্স করতে পারে মানুষকে হয়তোবা, এর জন্য মানে ওনার কথায় মনে হচ্ছে রাইট বলছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে ঠিক বলছে না, খোকন ভাইয়া ঠিক বলছে।
খোকন, কিছু বলার আছে আমার এই বন্ধুকে?
আপু, আমি আসলে কি ভাষা বলবো, আসলে আমার জানা নাই আপু, আসলে আমি বলতেও পারতেছি না।
ধন্যবাদ, এই তো
আপনাকে অনেক ধন্যবাদ আপু। এটা বোঝার জন্য আসলে এটা আপনি যেটা বুঝছেন আসলে আপু এটা আসলে সত্যি, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই প্ল্যাটফর্মে লাখো দর্শকের সামনে, আমি একটা মিথ্যা কথা বলি না আপু। এটা
আমি আমার যদিও এটা বলা ঠিক হবে কিনা জানি না তাও বলছি বন্ধু, আপনার বয়স কত?
আমি বিবিএ ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করলাম, এবং সেকেন্ড সেমিস্টারে।
আমি জানি যে অভদ্রতা করতে হয় না, মেয়েদের বয়স জানতে হয় না, তাও আমি জিজ্ঞেস করেছি একটা কারণে। সেটি হচ্ছে যে এর আগে ছিল যে বন্ধুটি, তার নাম হচ্ছে তামিম, সে পুরোপুরি সংসারী একজন মানুষ। এবং আমার আরেকটি বন্ধু যে কেবল তার কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে বা রাখতে যাচ্ছে, সবাই কিন্তু পুরো বিষয়টা কিন্তু অনেক বেশি পরিষ্কার। এবং অরুণী কিন্তু আরো এক ধাপে গিয়ে সে পরিষ্কারভাবে বলে দিল যে তার মনে হয় কনভিন্সিং পাওয়ার খুব মারাত্মক, যে কারণে সে কনভিন্স করে নেয়। কিন্তু সত্যি সবসময় সত্যি, আমার মনে হয় যে খোকনি সত্যি কথা বলেছে, যেটা ছিল অরণীর বক্তব্য। তাই বলছিলাম যে লাইন ডিটেক্টিং মেশিনের প্রয়োজন পড়ে না, আমরা এত বেশি আমাদের এই অবজারভেশন পাওয়ার, আমাদের পর্যবেক্ষণ শক্তি এত বেশি মারাত্মক করে দিয়েছেন স্রষ্টা যে আমরা ধরেই ফেলি যে কি সঠিক আর কি বেঠিক। অরণী কখনো কি চাইবেন 5 কোটি টাকা নাকি বিশ্বস্ত বন্ধু?
অবশ্যই চাবো বিশ্বস্ত বন্ধু।
তাহলে আপনার জীবনে যদি কেউ এরকম হৃদয়ের মতো আপনার জীবনে প্রতিষ্ঠা পাইয়ে দেয়, কিন্তু একদম মূল্যবান সময়টাতে আপনার জীবনের সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি কোনটা নিবেন?
অবশ্যই বিশ্বস্ত বন্ধু যাবো, কারণ এরকম বন্ধুত্বর কোনো মানে হয় না যেটা নাকি একসময় এসে তার লাইফে এত বড় একটা ক্ষতি করে। সো বিশ্বস্ত বন্ধুটাই যাবো।
অনেক অনেক ধন্যবাদ অরুণী আপনার। জি 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 প্লিজ।
গুরু, আপনার সাথে কথা বলার অনেক অনেক ইচ্ছা ছিল। আর মেঘলা আপু, টুটুল ভাইয়া,
জি ভাইয়া,
হাই,
আছি আমরা,
জি আপনি,
বাই, গুড নাইট, এবার ঘুমিয়ে পড়ুন,
ভালো থাকবেন।
আর গুরু গুরু,
শুনতে পাচ্ছি,
আমি একটা কথা বলবো, আমি একজনকে
অনেক লাভ
ভালোবাসি,
হ্যাঁ, তার নামটা আমি একটু বলছি, সে এখন আমার কথা শুনছে,
প্লিজ বলে ফেলুন,
সে হচ্ছে ফয়সা। আমি ওকে অনেক 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 লাভ করি, আপনি একটু বলে দেন আমার পক্ষ থেকে।
ফয়সাল অনেক 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 লাভ করে অন বিহাফ অফ অ্যাকচুয়ালি বনস
অরণী,
আই এম সরি, অরণীর পক্ষ থেকে ফয়সাল আপনার জন্য অনেক ভালোবাসা। কিন্তু আমি চাইবো অরণী, দি স্টাডি ফার্স্ট, ক্যারিয়ার ফার্স্ট, খুব সময় অবশ্যই আসবে যখন ফয়সালের সাথে যেভাবে আপনি জীবনটাকে কাটাতে চান সেভাবে জীবনটাকে পার করতে পারবেন, বাট ইউর ক্যারিয়ার অ্যান্ড স্টাডি ফার্স্ট, ফোকাস অন ইট ফার্স্ট, ওকে?
থ্যাংক ইউ,
ওকে, হ্যাঁ, বাবা। আমরা আরো কিছু মেসেজ অথবা কিছু ফোন কল নিব, যদি কোনো ফোন কল থাকে আমরা ফোন কল নিয়ে নিব। আচ্ছা, আমি কথা শেষ করে নিয়ে আসতে চাই, যেহেতু প্রায় 2 বাজে এখন, আমরা যে প্রশ্ন নিয়ে যে বাগবিতণ্ডা নিয়ে পড়েছিলাম সে ব্যাপারটার কিন্তু সুরাহা অলরেডি হয়ে গেছে। কথা হচ্ছে যে কি সঠিক কথা বলে আর কি বেঠিক কথা বলে, কোন ধরনের বন্ধুত্ব আমাদের কাম্য, বন্ধুত্ব অনেক মূল্যবান একটা বিষয়, কোন ধরনের বন্ধুত্ব আমাদের কাম্য, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা এর মধ্যে কথোপকথনের মাধ্যম দিয়েই কিন্তু বার করে নিয়ে এসেছি। যেমন বন্ধুরা অবলীলায় বলছেন যে সবার কাছেই কাম্য হচ্ছে একটা বিশ্বস্ত বন্ধুকে পাওয়া। সবাই অবলীলায় বলছেন যে যারা বিশ্বাসঘাতকতা করে এ ধরনের বন্ধুকে অ্যাভয়েড করা উচিত। এবং সবাই পরিষ্কারভাবে জানতে পেরেছেন যে কে এখানে সত্যি কথা বলছে। তবে আমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমার একটা খুব সলিড একটা মেসেজ দেওয়ার আছে, যে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা সবসময় অনেক বেশি সেন্সিটিভ হব, কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস যে বন্ধুত্বের হাত ধরে যেমন পৃথিবীর সবচাইতে মূল্যবান, সবচাইতে স্বর্গীয়তম সুখ অনুভব করা যায়, আবার এই বন্ধুত্বই কিন্তু অনেক কষ্টের, অনেক দুঃখের এবং অনেক 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 বেদনার কারণ হতে পারে। সো এই বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া উচিত এবং আমরা এই ব্যাপারটা নিয়ে একটু চেষ্টা করব। আমরা কিছু আর যদি মেসেজ নিতে থাকবো এবং সেই সাথে যদি কোনো ফোন কল আসে ফোন কল নিব।
ওকে, নাম্বারটা আবার জানিয়ে দিচ্ছি, 9893666। আর SMS তো অনেক আছে। প্রিন্স লিখেছেন ধানমন্ডি থেকে, খোকন ভাই একটা কথা সত্যি, মার্জিয়া আপু এবং তার বাবা মা একদিন বুঝবে আপনি বেটার দেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, হৃদয় ইজ ডিসঅনেস্ট ম্যান। ওকে, উনি এই কথা বলেছেন, প্রিন্স লিখেছেন ধানমন্ডি থেকে কথাটা।
আচ্ছা, আমার শুধু একটা মেসেজ দেওয়ার বাকি, সেটি হচ্ছে যে ফাইনালি ফাইনালি খোকন কি করবে, এটা হচ্ছে সর্বশেষ কথা। হৃদয়ের প্রসঙ্গটা এখানে বাদ, আমরা ওকে অলরেডি আমরা আইডেন্টিফাই করে ফেলেছি তার জায়গাটা কোথায় এবং কি করা উচিত এসব এসব যদি পরিস্থিতি হয় সেসব মানুষগুলোর সাথে, এটা তো আমরা অলরেডি পরিষ্কার করে ফেলেছি। এখন ফাইনালি মানে জাস্ট মোরাল অব দ্য স্টোরিটা কি, আমরা আজকের অতিথি বন্ধুকে আমরা কি করতে বলবো, কি করা উচিত তার? আপনি অন্তত এই সন্তুষ্টি নিয়ে এখান থেকে যাবেন যে যারা আপনাকে শুনছে আজকের মুহূর্তে আপনাকে আপনার মতো করে, আপনি যে লাজুক, আপনি যে অন্তর্মুখী, আপনি যে সেভাবে প্রাণ খুলে কথা বলতে পারেন না, আপনি সেই অর্থে আপনার বন্ধু হৃদয়ের মতো ওই অর্থে চৌকস না, আপনি সেই অর্থে আপনার বন্ধু হৃদয়ের মতো অত ভালো গুছিয়ে ভুলিয়ে কথা বলতে জানেন না, আপনি পাঁচ টাকার মালিক হলে আপনার বন্ধু হৃদয় হয়তো পাঁচ কোটি টাকার মালিক, কিন্তু সবকিছুকে ছাপিয়ে যে জিনিসটি এই বিশ্বের, এই দেশের এবং এই বিশ্বের অনেকগুলো মানুষের মনে আজকে জায়গা করে নিল, সেটি হচ্ছে আপনার সরলতা, সেটি হচ্ছে আপনার যেটাকে হিন্দিতে বলে কি সাজগি, খুব চমৎকার একটি কথা, আমরা আমরা যেটাকে বাংলাতে বলার চেষ্টা করি সারল্য,
খুব বিশ্বাস করি, খুব
এই জিনিসগুলো হয়তো কোন একটি জায়গাতে বাধাগ্রস্ত হয়েছে যার নাম হচ্ছে হৃদয়, কিন্তু এই জিনিসগুলো সবসময় বাধাগ্রস্ত হবে তা কিন্তু জরুরি না, কারণ পৃথিবীর যে প্রান্ত থেকে যারা শুনছে তারা মন প্রাণ সঁপে দিয়ে আপনাকে সাপোর্ট করছে, হাজার হাজার মেসেজ এসেছে আমাদের মেসেজ বক্সে, সবাই সাপোর্ট জানিয়েছে যে আপনি কখনোই কষ্ট পাবেন না, আপনি কখনোই বিশ্বাস করে যে কষ্ট পেয়েছেন সেটার জন্য আত্মগ্লানিতে ভুগবেন না, আপনাকে আমরা বিশ্বাস করি, আপনি আপনার জায়গা থেকে সঠিক আছেন, এগুলোই প্রমাণ করে যে আপনার সরলতার কাছে হৃদয়ের চৌকস্ত, হৃদয়ের স্মার্টনেস, হৃদয়ের অনেক পয়সা কড়ি অনেক কিছু কোনো কিছুই কিন্তু ধোপে টেকে নি, মানুষের যে সবচাইতে বড় আদালত যেখানে ফিল্টারিং হয় যার নাম হচ্ছে বিবেক, সেখানে ধরা পড়েছে যে ইউ আর দ্য বেস্ট। এখন এখন চলে আসি আপনার জীবনের প্রশ্নে, আপনার কি হবে যাকে নিয়ে আপনি ভাবেন যে মানুষটিকে ছাড়া আপনি জীবনটা, আপনার চোখ অন্ধকার, আপনার মনও অন্ধকার হয়ে যাবে সে মার্জিয়ার কথা। আমি খুব সিম্পল একটা লাইনে সেটার কমিউনিকেশন দিব এবং আমার বিশ্বাস যে এই কমিউনিকেশন দেওয়ার পরে আপনি আমার জায়গা থেকে, যেহেতু আমি নিজে তো না যে লাখ লাখ মানুষের কথা বলি তাদেরকে তো যেহেতু আমি রিপ্রেজেন্ট করি, তাদের কথা চিন্তা করে হলেও আপনি আজকে আমাকে কথা দিবেন এবং চেষ্টা করবেন আজকের এই মুহূর্ত থেকে, আপনি চাইলেই তো পারবেন না, চেষ্টা করবেন সে অনুযায়ী চলতে, এবং আমার বিশ্বাস যে এটাই আপনাকে আপনার সম্ভাব্য জীবনের পরিস্থিতি থেকে অনেক বেশি বাঁচিয়ে দেবে। এবং সেই কমিউনিকেশনটা হচ্ছে আজকের পর থেকে মার্জিয়ার ব্যাপারে মিনিমাম কোন রকমের টান, ভালোবাসা এবং কোন রকমের আকুতি আপনার ভেতরে প্রবেশ করতে দিবেন না। আমার যতটুকু দুই পক্ষের কথা শুনে মনে হয়েছে আমি যদি কোনো না কোনো ভাবে এই মেয়েকে যদি আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করতাম, নিয়েও যদি এসে দিতাম, এই মেয়েটাই আপনার বাকি জীবনটাকে হয়তো একদম একদম যে পরিস্থিতিতে আছেন সেখান থেকে আরো অনেক বেশি পিছিয়ে দিত। সো প্লিজ আজকের পর থেকে আপনি এই চেষ্টাটা করবেন, যে পেইনটা আপনি আজ থেকে নেবেন, যে এর জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা। আমি জানি এটা অনেক টাফ, অনেক কষ্টের, কিন্তু আপনি আজকে থেকে চেষ্টা করবেন। এবং এটা হচ্ছে আমার ব্যক্তিগত মূল্যায়ন, আমি সব দিক শুনে আমার কাছে মনে হয়েছে যে এই মেয়ের কাছে ফিরে যাওয়ার মতো কিছু নাই, আর যদি ফিরে যানও আপনি খুব বেশি দিন ভালো থাকা হয়ে উঠবে না।
গুরু আসলে আমি এতটা ভালোবাসছি গুরু, আসলে আমি বলতে পারিনি গুরু আসলে আদৌ পারবো কিনা।
জরুরি না, জরুরি না যে ভালোবাসার প্রত্যেকটা জিনিসকে ওইভাবে পাইতে হবে। আপনি যে ধরনের মানুষকে ডিজার্ভ করেন, যে ধরনের মানুষকে আপনি কামনা করেন, যে ধরনের মানুষ আপনার পাওয়া উচিত, সেই মানুষের সাথে আমার মনে হয় না যে মার্জিয়া যায়। আপনি আপনাকে কিন্তু আজকের তারিখ থেকে আমি সেই চেষ্টাটার মধ্যেই অবিরত রাখার চেষ্টা করব। আমি জানি যে এটা অসম্ভব না, বাট এটা খুব কষ্টকর, এবং আমি দোয়া করব যে যে ধরনের মানুষ আপনি আসলে ডিজার্ভ করেন, স্রষ্টা যেন অনেক কিছু কেড়ে নিয়েছে আপনার কাছ থেকে। আমার মনে হয় স্রষ্টা আপনাকে ভালোবাসেন দেখেই মার্জিয়াকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে, চোখ তো অন্ধকার করেছেন উনি, উনি হয়তো চায়নি যে আপনার মনটা অন্ধকার হয়ে যাক, পুরো জীবনটা অন্ধকার হয়ে যাক, তাই হয়তো উনি সরিয়ে নিয়েছেন। আমি 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 চাইব আজকের পর থেকে এই চেষ্টাটা আপনি করে যাবেন, এবং আমি যদি ফোনে ফলো আপ করি আপনি আমাকে আশ্বস্ত করবেন যে আজকের পর থেকে ভালোবাসা তো আছে, বুকের কোনো একটা কোণে মার্জিয়ার জন্য ভালোবাসা জ্বলতে থাকুক, কিন্তু চেষ্টা থাকবে বাহ্যিক শরীরে প্রতিনিয়ত চেষ্টা থাকবে এই মেয়ের কাছ থেকে, এর মানে এই মেয়েটির কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা।
গুরু আমি অনেক চেষ্টা করছি গুরু,
এই চেষ্টাটা আজকে থেকে সফল হবে আমি আই জাস্ট গ্যারেন্টি ইউ, কারণ এটা এই চেষ্টাটা শুধু আপনার একার না, এতগুলো মানুষের একসাথে মিলে চেষ্টা এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন। আমি হয়তো একটা ক্লাসিক্যাল একটা ড্রামেটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে হয়তো মার্জিয়ার সাথে তার রিলেশনশিপটা তৈরি করে দিতে পারতাম, কিন্তু আমি এটার কনসিকোয়েন্সটা চিন্তা করেছি যে এটা কি আদৌ তার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসবে। তা আমার যেটা মনে হয়েছে, চাক্ষুষভাবে সে যেমন জীবনকে অন্ধকার করেছে, এই মেয়েকে যদি নিয়ে আসি তার জীবনে বাকি জীবনটা না অন্ধকার হয়ে যায়। তাই আমি এই চেষ্টাটাতে আসলে যেতে আগ্রহী না, বরং আমি চাই আপনাকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে এই জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে। এই তো গেল সব মিলিয়ে কথা। সর্বশেষ একটি কথা বাকি থাকছে, সেটি হচ্ছে আমাদের যদি অঙ্গহানি হয়, কালকে সকালে আল্লাহ না করুক আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ভগবান না করুক আমি যদি কোনো প্রবলেম হয়ে যায় শারীরিকভাবে, তার মানে কি আমি অথর্ব হয়ে যাব? আমি কি জীবন থেকে পিছিয়ে পড়ব? কাকতালীয় হলেও সত্যি, আমি গতবার স্টুডিও থেকে অনুষ্ঠান শেষ করে যখন ট্রেনে করে বাড়ি ফিরে যাচ্ছি, আমি চাইব যে টেকনিক্যাল টিমের সাথে একটু কথা বলতে, একটা ক্লিপ এখানে প্লেস করার জন্য। বাড়ি যখন ফিরে যাচ্ছি, আমি স্টেশনে নামার পরেই দেখছি যে একজন মানুষ গান করছে, সে একজন অন্ধ। আই এম সরি, আমার মনে হয় ভোকালটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার আসলে গলা অনেক বসা ছিল, এর জন্য কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে এবং আমার আসলে ঢোক গিলতেও সমস্যা হচ্ছে যে ইসের সময়। আই এম সরি যদি কথা বুঝতে কোনো প্রবলেম হয়। আমার সবকিছুর প্রেক্ষিতে একটা কথাই বলার ছিল, সেটি হচ্ছে যে তার বন্ধুত্বের বিষয়টা আমরা ক্লিয়ার করেছি, মার্জিয়া নিয়ে কি সিদ্ধান্ত হওয়া উচিত সেই ব্যাপারটা তাকে পরিষ্কারভাবে জানিয়েছি, এবং আমাদের শেষ যেটা কথা সেটা হচ্ছে অঙ্গহানি একটা মানুষকে পিছিয়ে দিতে পারে কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কখনোই পিছিয়ে দিতে পারে না। আল্লাহ যদি আমার সবকিছু কেড়ে নেয়, যদি সত্যি কণ্ঠস্বর থাকে, আমি গড়তে গড়তে এসেও এই হট সিটে এই চেয়ারে বসে লাভগুরু হয়ে আপনাদের সাথে কথা বলবো, কথা দিচ্ছি। যদি আমার জানে প্রাণ থাকে, আমার শরীরে প্রাণ থাকে, আমি এসে কথা বলবো। এবং আমাদের ইচ্ছা শক্তি থাকলে কোন অঙ্গহানি কোন রকমের কোনো কিছুই কাউকে পিছিয়ে দিতে পারে না, তার একটা অনেক বড় প্রমাণ। আমি জাস্ট স্টেশনে নেমেছি ট্রেন থেকে, নামার পরে একটা দৃশ্য দেখে আমি আটকে গেছি, এবং সেইখানে গিয়ে আমি দেখছি যে একজন মানুষ গান করছে, এবং যে জিনিসটা বাজিয়ে গান করছে সেটা হচ্ছে যে আমরা যে কলসটা ব্যবহার করি বাসায়, স্টিলের কলস, সেটি বাজিয়ে গান করছে, এবং তার হাত দেখছি যে পুরো হাতে কড়া পড়ে গেছে ওইভাবে বাজাতে বাজাতে, প্রচন্ড দাবদাহ তার মধ্যে এইভাবে গান করছে, সমস্ত শরীর তার ঘর্মাক্ত, দুই চোখে কিছু দেখতে পায় না এমন একজন ব্যক্তি, এবং সবাই প্রাণ খুলে ওর গান শুনছে, এবং যে যার মতো তার গিফট হিসাবে তাকে টাকা উপহার দিচ্ছে। এটা অবশ্যই ভিক্ষাবৃত্তি না, বরং এটি হচ্ছে তার পারিশ্রমিক। তো আমরা 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 ওই ক্লিপটা বরং সরাসরি একটু শুনে নিই, এটাতেই মনে হয় সবচেয়ে বড় উত্তর হবে।
আমি এখন একটি রেল স্টেশনে দাঁড়িয়ে, যেখানে দেখছি যে একজন পুরো অন্ধ একজন মানুষ প্রাণ খুলে গান করছে, আর যে যার মতো তাকে সাহায্য করার চেষ্টা করছে। সে তার দু চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু এই ধরনের অসম্পূর্ণতাকে ছাপিয়ে তার প্রতিভা অনেক দূরে ছড়িয়ে পড়ছে। একটু শুনুন আপনারা।
ক্লিপটা কেন জানি আরেকবার শুনতে চাচ্ছি, তো সবার অনুমতি নিয়ে।
হ্যাঁ অবশ্যই।
কোন অঙ্গহানি কখনোই কোন মানুষকে পিছিয়ে রাখতে পারে না। আমি এখন একটি রেল স্টেশনে দাঁড়িয়ে, যেখানে দেখছি যে একজন পুরো অন্ধ একজন মানুষ প্রাণ খুলে গান করছে, আর যে যার মতো তাকে সাহায্য করার চেষ্টা করছে। সে তার দু চোখে কিছুই দেখতে পায় না, কিন্তু এই ধরনের অসম্পূর্ণতাকে ছাপিয়ে তার প্রতিভা অনেক দূরে ছড়িয়ে পড়ছে। একটু শুনুন আপনারা।
এসব দেখি কানার হাট বাজার। জানার হাট বাজা এসু দেখি কানার হাট বাজা।
চমৎকার
চমৎকার চমৎকার।
এই ছিল সেই ক্লিপটা। এটা আসলে অনেক বড় একটি উত্তর যে অঙ্গহানি আসলে কাউকে পিছিয়ে রাখতে পারে কিনা তার বড় একটি প্রমাণ। খোকনের কাছ থেকে বিদায় নিয়ে নেব একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের।
গুরু আসলে গানটা শোনার পরে আমি চেষ্টা করব গুরু, আসলে মানুষ কখনো পিছিয়ে থাকে না, যার যাই হোক না কেন আমি চেষ্টা করব গুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর গুরু আপনি বলছেন যেটা যে ওকে ভুলে যে সামনের দিকে আগানোর জন্য, আমি চেষ্টা করব গুরু। জানি না গুরু আসলে আল্লাহ আমাকে সাহায্য করবে,
আল্লাহ সাহায্য করবে আপনাকে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের দোয়া আছে এবং সবচেয়ে বেশি দোয়া করি এটার জন্য আপনি যে ধরনের মানুষকে আসলে আপনার জন্য ডিজার্ভ করেন এমন একজন মানুষ আপনার জীবনে আসুক এবং পরম ভালোবাসায় সমস্ত অন্ধকার দূর করে।
গুরু জানি না যদি সৃষ্টিকর্তা লেখা থাকে,
অবশ্যই সৃষ্টিকর্তা এত পক্ষপাত
না, ভুলতে যদি পারে গুরু তাহলে হবে গুরু, আর যদি ভুলতে না পারে
না আপনি ভুলতে পারবেন এই বিশ্বাস এবং এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে।
গুরু আপনার কথা আমি রাখার খুবই খুবই চেষ্টা করব
এবং চেষ্টাটা আজকে এখন থেকে শুরু হবে,
এখন থেকে শুরু হবে গুরু। আমি কখনোই আর ভাবতে চাব না, যদি ভাবার চলে আসে তারপর অনেক চেষ্টা করবেন
অন্য ভাবনাতে নিজেকে ব্যস্ত রাখবেন। আপনার কাজই হচ্ছে একটা ভাবনা না ভাবা, অন্য ভাবনাগুলো নিয়ে নিজেকে ব্যস্ত রাখা,
ব্যস্ত রাখার জন্য। জি গুরু, এখন গুরু আমি আসলে অনেকটা ইচ্ছা করলে অনেক ব্যস্ত থাকতে পারি কিন্তু তারপর মন মনস্ক থাকি গুরু, আসলে পারি না গুরু আসলে সেটাই আর কি।
তো আজ এ পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার জীবনের কথাগুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং আমারও বিদায় ধ্বনি বেজে গেছে, আমার যাওয়া উচিত, যেতে হবে। বন্ধুরা আবার কথা হবে সামনের সপ্তাহে, তোমাদেরকে অনেক মিস করি আমি, তোমাদের কাছে ফিরে আসার এই যে মানে আকণ্ঠ নিমজ্জিত আকর্ষণ সেটা বারবার আমাকে তাড়িত করে। তোমরা অনেক ভালো থেকো এবং যারা আমার চাইতে বয়সী যারা শুনছেন তাদেরকেও আমি বলবো তারা আপনাদের জায়গায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আপনাদের দোয়ায় আমাকে বাঁচিয়ে রাখবেন। অনেক 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 ধন্যবাদ।
ওকে গুরু তো বিদায় নিয়ে চলে গেল এখন।